This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পাচ্ছেন এই মুহূর্তে আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2 এবং আমি আরজে কিবরিয়া, অফকোর্স আমার টিম মেম্বার সহ সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু সহ আপনাদের মুখোমুখি হয়েছি। আমার সঙ্গে যিনি রয়েছেন আজকে লাখো মানুষের সামনে নিজের অপরাধ এবং ভুলগুলো কনফেস করার জন্য, তার সঙ্গে প্রথমেই আমরা আরজে রাজুর কাছ থেকে পরিচিত হব এবং তার সম্পর্কে গুড ইনফরমেশন যেটা বোঝায় সেটা আমরা জানবো এবং তারপর তাকে আমরা ইন্ট্রোডিউস করব। আরজে রাজু,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া, আমাদের আজকের অতিথি শরীফুল। পরিবারের সকলের সাথে শরীফুলের সম্পর্ক অনেক দৃঢ়, বিশেষ করে মায়ের সাথে তার বন্ধুর মতো সম্পর্ক। মায়ের হাতের রান্না শরীফুলের সবচেয়ে পছন্দের। বন্ধু রয়েছে অনেক, আর বন্ধু ছাড়াও গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন সবসময়। একবার এক পতিতালয়ের একটি মেয়েকে তিনি নিজের খরচে বিয়ে দিয়েছেন। মেয়েটি আজও সুখে শান্তিতে সংসার করছেন। যে কোনো মানুষ বিপদে পড়লে তিনি তার পাশে থাকার চেষ্টা করেছেন। জীবনের নানা প্রতিকূলতা কাটিয়ে শরীফুল আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কিন্তু কেন তা জানতে চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে আজকে শরীফ তথা শরীফুল আজকে আমাদের সঙ্গে রয়েছে। শরীফুল, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করতে চাই আমি, আজকে আপনি লাখো মানুষের সামনে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন, আপনার বিবেকটা জাগানোর কাজ আসলে কে করেছে? যেই বিবেকের তাড়নায় থেকে আজকে আপনি নিজের জীবনের এত বড় অপরাধগুলো যখন মানুষ গোপন করে সেখানে আপনি আজকে ওপেন করে দিচ্ছেন নিজেকে, এই শক্তিটা আসলে কে দিল আপনাকে?
আমার এই শক্তিটা আসলে হয়েছে এই এবিসি রেডিও থেকে, কারণ আমি এবিসি রেডিও দীর্ঘদিন যাবত শুনতেছি। তো এটা শোনার পর থেকেই মানে ভুলগুলি থেকে আস্তে আস্তে আমি বেড়ে আসছি, আর সর্বশেষ মানে আমি ধাক্কাটা খাইছি যখন আমার মা মারা গেছে, তখন থেকে আর কি আমি টোটালি এটা অফ করে দেওয়ার চিন্তা ভাবনা করছি।
মা মারা যাওয়ার পর থেকে একটা ভেতরে অনুশোচনা এসছে।
জি জি।
আর এবিসি রেডিওর যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা শোনার পর থেকে আপনার ভেতরে একটা বিবেক কাজ করেছে, যে বিবেকের তাড়না বোধ থেকে আপনি আজকে লাখো মানুষের সামনে কনফেস করতে যাচ্ছেন।
জি জি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা মূল পর্বে প্রবেশ করতে চাই, তার আগে আপনাদেরকে এনশিওর করছি আমাদের সঙ্গে বরাবরের মতো রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, ফোনে রয়েছেন তিনি, আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, মোস্ট ওয়েলকাম, আরো একবার আমন্ত্রণ আপনাকে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনুষ্ঠান শেষে আপনার মতামত বরাবরের মতোই আমরা নিঃসন্দেহে পাবো। আজ পর্যন্ত সেরকম ঘটনা ঘটেনি, তবে সেটা যে ঘটবে না তা না, আমাদের অনুষ্ঠানে সে অপশনটি রয়েছে। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার মতামত জানাতে পারেন। এছাড়া চাইলে আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন, SMS এর মাধ্যমে কমেন্টস করতে পারেন। আমাদের অনুষ্ঠানে SMS করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে JBSB স্পেস আপনার নাম স্পেস আপনার কথাগুলো, এবং এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে আপনার কথাগুলো, লিখে 2221 নম্বরে। ফোন করতে পারেন আমাদেরকে, ফোন করার নিয়মটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। শরীফ শুরু করুন।
ছোটবেলায় গ্রামে কাটাইছি মা বাবার সাথে, তো ওখানে।
আপনার জন্ম জেলা কোনটি?
আমার জন্ম জেলা ফরিদপুর ডিস্ট্রিক্ট।
ওখানে কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 5 ভাই 4 বোন।
বাবা কি করতেন?
বাবা এমনি সাধারণ একজন কৃষক ছিলেন।
কৃষক ছিলেন,
জি। ওকে, তো 5 ভাই 4 বোনের ভিতরে আমি 8 নম্বর, আমি, আমার ছোট আরেক ভাই আছে।
আচ্ছা, ওকে।
তো বড় ভাই ঢাকা থাকে, সবাই লেখাপড়া করে, তখন শুধু বড় ভাইয়ের বাদে সবাই লেখাপড়া করে। দুই বোনের বিয়ে হয়ে গেছে, দুই বোন বিয়ে হয়নি, তারা বাড়িতে। মোটামুটি খুব আনন্দের দিন যাপন করছি গ্রামের বাড়িতে। মাঝে বেশ কিছুদিন পরে যখন ক্লাস 5 পাস করলাম, ক্লাস 5 পাস করার পরে মানে ঢাকা আসি বেড়াইতে। তো ঢাকা আমার অনেক আত্মীয় স্বজনই থাকে, তাদের কাছে আসি বেড়াইতে, বেড়াই যাই। পরে তখন আমি 8 পড়ি, 8 পড়া অবস্থায় আমি পোলায় ঢাকা চলে আসলাম।
ক্লাস 8 তো অনেক বড় সময়, ক্লাস 8 মানে হচ্ছে আপনি তখন 13 বছর বয়স, সন্ধিকালে আছেন। তারও আগে কিছু মেমোরি আমরা জানতে চাই, পরিবারে কিভাবে বড় হয়েছেন, কিভাবে লেখাপড়া করেছেন, থাকেন এরকম কিছু একটা যতদূর মনে পড়ে। যেরকম
বড় হয়েছে বলতে, পরিবারে গ্রামের 8-10টা ফ্যামিলির মতো, মানে মধ্যবিত্ত ফ্যামিলি যেটা 8-10টা আছে তাদের মতো ওইভাবে বড় হয়েছি, এমনি কোনো সমস্যা হয় নাই। তো
আচ্ছা,
8-10টা ফ্যামিলির মধ্যে, যেমন গ্রামে যদি 10টা ফ্যামিলি থাকে, তো 10টার ভিতরে যদি 5টা উপর পর্যায়ে থাকে, মানে যে কোনো অনুষ্ঠানে বা গোনায় ধরতে হয়, তাহলে এই 5টার মধ্যে আমাদের ফ্যামিলি।
কিন্তু আপনি তো এতগুলো ভাই বোন ছিল, আপনাদের লেখাপড়ার প্রতি কি ফুল কনসেন্ট্রেশন ছিল আপনার বাবা মায়ের?
হ্যাঁ হ্যাঁ,
ফুল কনসেন্ট্রেশন ছিল।
ফুল কনসেন্ট্রেশন ছিল, এবং তারা খুব চাপ প্রয়োগ করতো পড়ালেখার জন্য। আমার মা মানে লেখাপড়া না করলে এক পর্যায়ে মনে করেন রাত্রে না পড়লে ভাতও দিত না,
এরকম।
হম,
আচ্ছা আচ্ছা, ওকে। ক্লাস 8 এর কথা বলছিলেন, তারপর?
তারপরে ক্লাস 8 এ তখন আমি একবার পোলায় ঢাকা চলে আসি। ঢাকা চলে আসি হলো এই কারণে যে তখন ওই খেলনা পিস্তল গুলি বাইরে 5-star 70 টাকা করে বিক্রি করতো। ওটা একটা পিস্তল কিনে আমি আমার ছোট ভাইরে দিই মেলা থেকে।
আচ্ছা,
তো ওইটার ভিতরে আবার ওই পুত্রির গুলি আছে না, ওই পুত্রির গুলি থাকে, ওইগুলি দিয়া মানে ভিতরে একবার কাট করলে যে চেম্বারের ভিতর গুলি ঢুকে যায়। পরে যে ম্যাগজিনটা থাকে ওইটা নিচে, তো আমার এক বন্ধু, ওর নাম হচ্ছে আরিফ, ও আবার কইতেছে কি কয় দোস্ত আমার কাছে একটু দাও, তো আমি দিছি ওর কাছে। লোক লওয়ার পরে ওই অর্ডারে করছি কি কয় গুলি করে দিম, তখন আমি বলতেছি যে না গুলি করিস না, এর ভিতরে গুলি আছে।
ওকে,
তো ওই করছি কি ওই ম্যাগজিনটা চাপ দিছে, পর ম্যাগজিন পড়ে গেছে নিচে। তো ম্যাগজিন নিচে পড়ে গেছে, পর ওই গুলি করছে, গুলি করছে, পর আমার বাম চোখে গুলি লাগছে।
ওকে,
গুলি লাগার পরে পরে তো আমার চোখ দিয়া পানি ঝরা শুরু হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে। পরে মনে করেন 2 দিন থাইকা, পরে আমি পলায় ঢাকা চলে আসছি।
আপনি কেন পলায় চলে আসলেন?
ঢাকা চলে আসছে এই কারণে বাপ মায় বকাবকি করে, গুলি লাগছে চোখে, মনে করেন আমার লেখাপড়া করতে ইচ্ছা করে না।
আচ্ছা,
লেখাপড়া করতে আমার একদম ভালো লাগে না। পরে আমি ঢাকা এসে বললাম, আমার সেজো ভাই আমার নিয়ে চক্ষু হাসপাতালে আসলো, এই যে ফার্মগেট ইসলামী।
তার মানে ঢাকাতে কেউ একজন ছিল আপনার ফ্যামিলি?
ঢাকাতে অনেকেই ছিল আমার ফ্যামিলির।
এটা কি প্রথম আপনার ঢাকা আসা নাকি?
না না, আর অনেকবার আসছি, যেমন বাবা মায়ের সাথে আসছি।
ওকে,
তো এখানে আমার সেজু ভাই পরে নিয়ে আসে হসপিটালে। তো হসপিটালে দেখানোর পর ডাক্তারের যে ট্রিটমেন্ট সে দেয়, এগুলি করার পরে বাসায় চলে যাই। এখানে থাকি, থাকার পরে আমি বললাম যে আমি আর দেশে যাবো না, আমি ঢাকায় থাকবো, আমি কাজকাম করবো। তো আমার ভাই অনেক বুঝে সুঝে আমার লয়ে গেছে দেশে। দেশে লয়ে যায় তো মাদারীপুর লয়ে গেছে, আমার মাদারীপুর কালকিনিতে, কালকিনিতে নিয়ে যায়। হ্যাঁ, আবার কালকিনি তো নিয়ে কালকিনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনার্স করতেছে
আপনার ভাই?
জি।
ওকে,
তো ওইখানে নিয়ে আমারে দিছে, প্রথমে দিছে একটা ইয়াতে বোর্ডিং এ। তো যেখানে দিছে এখানে মানে সবাই অনেক বড় বড়, সবাই, কেউ ইন্টারে পড়তেছে, কেউ ডিগ্রি করতেছে, কেউ অনার্স করতেছে। তো তাদের সাথে আসলে আমি দেখি যে আমার মিলবে না, আমি হলো সবার ছোট। তো আমি চিন্তা করলাম যে এই জায়গায় যদি আমি থাকি তা ওই আমার কইবে আমার এই ডাইনা দো, ওই কইবে এই ডাইনা দো, এই লেগে আমি বললাম যে ভাই এই জায়গায় আমার থাকা হবে না। কইতে কি করবি? আমি কি দেন আপনি যদি অন্য কিছু থাকে তাহলে অন্য কিছু করবো, নাহলে আমি চলে যাবো বাড়িতে।
ওকে,
পরে কেন তোর তো বাড়ি যাওয়া যাবে না, তাহলে এক কাজ করি তোর আমি একটা লজিং রেখে দিই। আমি কই দেন সমস্যা নেই। পরে লজিং রেখে দিল, আপনার যে বাড়িতে লজিং রাখছে তার হলো দুটো মেয়ে,
আচ্ছা
একটা মানে ছোট দুধ খায় আর একটা হলো ক্লাস ওয়ানে পড়ে, আর ওই মহিলা আর মহিলার শ্বশুর, আর বাকি যারা আছে তারা একটা মার্ডার মামলায় সব পলাতক। হ্যাঁ সব পলাতক, কেউ নেই বাড়ি।
কোথায় ছিল বাড়িটা?
বাড়িটা ছিল কালকিনি।
কালকিনিতে? আর আপনাকে ওখানে লজিং রেখে দিল?
জি জি, লজিং মাস্টার।
লজিং বলতে যেটা বুঝি আমি, যে ওখানে খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে। আপনি কি তখন কোথাও কোন স্কুলে ভর্তি হয়েছিলেন?
না মানে তখন তো পরীক্ষার বাকি, ফাইনাল পরীক্ষার বাকি আছে আর সাড়ে তিন মাস চার মাসের মতো।
কি ফাইনাল পরীক্ষা?
এইট এর
ক্লাস এইট এর ফাইনাল পরীক্ষা। আচ্ছা, তো ওখানে লজিং রেখে দিল?
জি লজিং রেখে দিল। তো লজিং বলতে এই যে আর ওই যে বড় মেয়েটা আছে, বড় মেয়েটার আমি লেখাপড়া করাবো আর আমি লেখাপড়া করবো আর আমি থাকবো খাবোই।
ওকে,
তারপরে এখান থেকে মেয়েকে পড়াতাম, পড়ানোর পরে বেশ ভালোই দিন কাটতেছে, মানে কোনো জোর ঝামেলা নাই, এর ফ্যামিলিতে লোক নাই, তো আমি তো তখন আরো ছোট না, তো আমার তার ভাইয়ের মতো দেখে আমিও তার ভাবির মতো জানি, মানে খুব ভালোই দিন যাপন করতেছি। তো এক পর্যায়ে ওইখানে তখন আমি ক্লাস এইটে পড়ি, তো আমার যে রুমটা মানে মাস্টারের যে রুমটা আর কি, তখন তো আমি মাস্টার, মানে মাস্টারের যে রুমটা বারান্দার সাইডে একটা এক্সট্রা রুম, ওই রুমে তো রুমে একটা টেবিল আছে, একটা চৌকি আছে, গ্রাম তো, তো চৌকিতে আমি শুয়া, আমি চৌকিতে বসে পড়ি আর ওই আমার ছাত্রীরা আমি মানে টেবিলে চেয়ারে বসাই। তো চেয়ারে বসে পরে ওই পরে ওই তো বাচ্চা মানুষ তো বেশি সময় থাকতে পারে না, আটটা সাড়ে আটটা, আটটা কিন্তু গ্রামের অনেক রাত, তো আটটার পরে ওই চলে যায়, চলে গেলে ওই আটটা পর্যন্ত ওই ভাবি করে কি আইসা মানে আমার ওই চোখের উপর শুয়ে থাকে, মানে খাটের উপর, ওই খাটের উপর শুয়ে থাকে, তো হ্যাঁ শুয়ে থাকে, আর ওই ছোট বাচ্চাটা যা আছে ওই বাচ্চাটা নিয়ে হ্যাঁ শুয়ে থাকে, আর ওই যে মুরব্বী যার কথা বলছিলাম, যার একজন হলো তার শ্বশুর,
শ্বশুর
জি, ওই হ্যাঁ থাকে, ওই পিছনের একবারে ঘরের পিছনে আর একটা রুম আছে, ওই রুমের বারান্দায় সে একা,
শাশুড়ি ছিল না,
শাশুড়ি মারা গেছে, আর বাকি যারা আছে তারা তো সবাই একটা মার্ডার মামলায় পলাতক। তো এক পর্যায়ে মনে করেন আমি এরকম বেশ প্রায় বিশ পঁচিশ দিন হয়ে যায়, তো ছাত্রীও খুব ভালো মতো লেখাপড়া করতেছে, মানে আমার চাপে সবাই খুব ভালো আছি আমরা। আমি আবার সকালে বাইরের কাছে আসি, বাইরের কাছে এসে আমি নিজে প্রাইভেট পড়ি, আরবি পড়ি, সবকিছু করিয়া আবার দুপুরে বাড়ি যাই। এখন তো ওই এলাকায় আমার কোনো বন্ধু নাই, কিছু নাই, তাই কি করবো, এই সারাক্ষণ বই টই পড়ি বসে বসে, তাদের একটা পুষ্টি ছিল গাটলা বাঁধানো, ওইখানে বসে বসে বই পড়ি। তো ওই ভাবি আবার ওইখানে বসে বসে ওই ভাবির সাথে কথাবার্তি বলি এমনি। তো এক পর্যায়ে তারপরে এমনিতে একদিন পড়াইতেছি, তখন আপনার রাত্র মানে নয়টা বেজে গেছে, তো নয়টার পরে আমি ভাত খাইয়া আবার আসছি, ভাত খাইয়া পড়তে বসছি, তো ভাবি প্রতিদিন আর কি চলে যায় রুমে, তো হ্যাঁ কিন্তু এক্সট্রা রুম, তো ওই দিন আর রুমে জানে, তো এই দিন আয়া এখানে শুয়ে রয়েছে, তো আর বাচ্চা ওই দিনে যে পিচি বাচ্চাটা, ওই পিচি বাচ্চাটা হ্যাঁ লগে নাই,
আচ্ছা
হ্যাঁ সে শুয়ে রয়েছে। তো আমি বললাম কি ভাবি মন খারাপ নাকি? কয় হরে ভাই, আমি আচ্ছা তাই শুয়ে থাকেন আমি পড়ি আপনি শুনেন। দেখ পর্যায়ে আমি পড়তেছি, তো পড়ার পরে আয় করছে কি পিছন থেকে, পিছন থেকে এভাবে বাদ দিয়ে আমার টানতে ধরছে, টানতে ধরে আমার পরে আমি ভাবি এটা কি করতেছেন, তখন আমি আসলে কিছু বুঝি নাই যে কি করতে যেতেছে। পরে আয় বললো যে আমার, তারপর বললাম যে ভাবি দেখেন আপনি চলে যান। পরে আমার কয় যদি তুমি আমার কথা না শুনো আমি কালকে তোমার বাইরে ডাইকে এমন বিচার দিবো, তোমার ভাই মনে করো তোমার মাইরা এনতে ভাগাই দিব। পরে আমি চিন্তা করলাম যে আল্লাহ একটা কথা হইলো এটা, আচ্ছা ঠিক আছে যাক যা হয়েছে। পরে আমি আর কথা মাইনে নি, মাইনে নেওয়ার পরে যেভাবে যা বলে আর কি, এর আগে পর্যন্ত আমি কখনো কোনো মেয়েদের সাথে মানে এরকম
মেয়ে ক্লাস এইটে পড়েন আপনি, আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি বুঝতে পেরেছি ঘটনাটা, ক্লাস এইটে পড়েন আপনি, সো এই সময়টাতে অন্য কারোর সাথে আপনার কোন ধরনের কোন সম্পর্ক হওয়ার কথা না ফার্স্ট অফ অল, এবং খুবই অপরিণত একটা বয়স, তার মানে আমরা যেটা দেখলাম বা বুঝলাম যতটুকু যে এই সময়টাতে আপনি এক ধরনের চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেটাকে বলে ইংলিশ টার্ম, যে আপনি এক ধরনের রেপ হন এই ভদ্র মহিলার দ্বারা, তাই তো?
জি জি জি।
ওকে, ক্লাস এইটে পড়ার সময় তারপর কি হলো?
তারপর যা হ্যাঁ চলে গেল রুমে, হ্যাঁ রুমে, তো আমি ওখানে শুয়ে রইলাম আর কি করার। পরে সকালে উঠে আমি তো তখন নামাজ পড়ি, পাঁচক্ত নামাজ পড়ি ওই সময়, তো সকালে আরবি পড়ি, তো সকালবেলা ফজরের আজান দিছে, তখন উঠে গোসল কইরা নামাজ পড়ছি, নামাজ পড়ে চলে গেছি বাইরের কাছে, বাইরের কাছে পড়ালেখা কইরা তো আটটার দিকে আসলাম। তো আটটার দিকে আসার পরে মনে করেন যে মানে প্রতিদিন যে খাবার দেয় তার থেকে খাবারের ধরন আজকে চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই পুরো চেঞ্জ। মনে করেন ডিম দিতেছে, সকালবেলায় গরম দুধ দিতেছে আমার গ্লাসে করে খাও ভাই, আমার দিতেছে, আমিও খাইতেছি, আমার তো সমস্যা নেই খাইতে। তা আমি চিন্তা করি যে আমি মাস্টার মানুষ, তো আমার দিতেছে আমিও খাইতেছি। তো খাওয়ার পরে এক পর্যায়ে আমি ওইখানে প্রায় চার মাস পর্যন্ত থাকি। একবার প্রতিনিয়ত, এবং কি আমি তার কখনো ডাক দিইনি যে আসেন, আমি একদিনও তার ডাক দিইনি।
চার মাসের মধ্যে প্রথম যখন এটা ছিল আপনার তো একেবারেই ইচ্ছা ছিল না, তার পরবর্তীতে কি আপনি এই জিনিসটার প্রতি আগ্রহ পোষণ করে নিজে থেকেই ওনার সঙ্গে জড়িয়েছেন, নাকি উনি আপনাকে কন্টিনিউয়াসলি একইভাবে এই জিনিস?
না, উনি কন্টিনিউ ভাবে প্রতিদিন আসতো, যে মেয়ে এরকম পড়তো, পড়ার পর মেয়ে চলে যেত, মেয়ের আটটা সাড়ে আটটা ছুটি দিয়ে দিতাম এরপরে।
না, টু বি অনেস্ট, আপনি নিজের মধ্যে কোন ধরনের কোন মজা খুঁজে পেয়েছিলেন কিনা, বা এই জায়গাটা সম্পর্কে আপনার ভিতরে কোন গিল্টিনেস কাজ করেছিল কিনা? সাধারণত প্রথম দিন হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যেটা হয় যদি আরেকবার সেকেন্ড টাইম হয় বা থার্ড টাইম হয়, আপনি নিজের তো এই জায়গা থেকে, আপনার যদি ভালো না লেগে থাকে, আপনার যদি মনে হয় যে যা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে, তাহলে আপনারই তো এখান থেকে স্কেপ করার কথা, কিন্তু আপনি তো সেটা করেননি। মানে আমরা ডেফিনেটলি ধরে নিতে পারি যে আপনার মধ্যে এক ধরনের ইন্টারেস্ট গ্রো করেছে এই বিষয়টার উপরে, এবং সেটাই হওয়াটা স্বাভাবিক, যে কারণে আমি জিজ্ঞেস করছি আপনাকে। তো পরবর্তীতে তো আপনাদের দুজনের সম্মতিতে এই জিনিসগুলো হয়েছে?
দুজনের সম্মতিতেই হয়েছে। তারপর আসতে এইরকম হয়েছে, হওয়ার পরে আমি চলে আসলাম ওখান থেকে। তো চলে আসার বাড়িতে এসে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে আমি চলে আসলাম ঢাকা।
পরীক্ষা মানে কি, এসএসসি পরীক্ষা?
না না না,
ক্লাস 8 এর পরীক্ষা।
জি জি,
ক্লাস 8 এর কি পরীক্ষা যেটা, এটাকে জেএসসি বলে?
না, জেএসসি এখন তো জেএসসি, তখন তো
জেএসসি ছিল না।
আচ্ছা, পরে চলে আসলাম ঢাকা। ঢাকা এসে কি করি কি করি, পরে যে টেলার্স এর কাজে ঢুকি, টেলার্স এর কাজে ঢুকে কাজ শিখি সানমন টেলার্স এ। তো কাজ শিখতে থাকি, এক পর্যায়ে এরকম কাজ শিখতে শিখতে মানে তখন আমি পুরো কাজ শিখে যাই, কমপ্লিট শুটের।
ওকে, কমপ্লিট শুট?
জি জি, কমপ্লিট শুটের কাজ শিখে যাই। কাজ শিখে যাওয়ার পর আমি ওখান থেকে বাইরে চলে যাই, আপনার রমনা ভবন।
আচ্ছা,
গুলিস্তান যে রমনা ভবন, রমনা ভবন চলে যাই। ওইখানে যা মনে করেন কাজ করতে।
কতদিন সেখানে আপনি কাজ? এখানে
কাজ শিখি প্রায় দেড় বছর।
দেড় বছর যাবৎ?
জি। দেড় বছর শেখার পরে আমি চলে যাই আপনার রমনা ভবন, রমনা ভবন এখানে কাজ করি। তখন আমি প্রোডাকশনে কাজ করি, তো এখানে কাজ করতেছি, খুব ভালোই কাজ করতেছি, ইনকাম করতেছি, টাকা পয়সা কামাইতেছি, কারণ বাড়িতে আমার টাকা পয়সা দিতে হয় না, বাড়িতে কোনো অভাব নাই। তো আমি যেটা ইনকাম করি এটা আমি নিজে ভাঙতেছি, নিজে খাইতেছি, খুব ফুর্তি করে চলতেছি। তো চলতে চলতে এক সময় আমি হঠাৎ করে অন্য একটা ছেলের সাথে পরিচয় হয়, আমার পাশে কাজ করে, ওর সাথে পরিচয় হয়। আমার কয় দোস্ত, কি অবস্থা, এই তো কাজ কাম করতেছি তো খুব ভালো। পরে কয় তো চল আসতে একটু ঘুরে আসি। তো চল, টাকা তো তখন আছি, তখন মনে করেন যে প্রতি সপ্তাহে প্রায় 2,000-2,500 টাকার উপরে বিল তুলি।
ওকে,
ভাতের বিল দেওয়ার পর অনেক টাকা থেকে যায়। তো এই টাকা নিয়ে পরে গেলাম ওর সাথে গুলিস্তান একটা আবাসিক হোটেলে যায়। তো আবাসিক হোটেলে যাওয়ার পরে ওই আমার কয় দোস্ত, দেখ কত সুন্দর সুন্দর মেয়ে, তুই হরে দোস্ত, আমি তো অনেক আগে এক ভাবি আসলে ভাবির কাছে গেছিলাম, আর তারপর তো যাইতেনি, এনে যাইছিলাম, যদি পুলিশে ধরে ঠরে লয়ে যায়, কয়ুর বেড়া পুলিশে ধরবো না, তুই আয় আমার লাগে।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতির শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই আজকে শরীফুলকে শুনছেন। আমরা সবসময় একটা কথা বলি যে অপরাধ করেন বা যে ভুল পথে পা বাড়ান তার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। ভুল পথ কিংবা অপরাধ, কেউ স্বেচ্ছায় সে জায়গাটিতে যান না, কোনো না কোনো ভাবে সে কখনো ভিকটিম হয়, কোনো না কোনো ভাবে সে ওই টেস্টটা পেয়ে যায় এবং তারপরে সে অপরাধ করতে থাকে। ক্রমান্বয়ে অপরাধের বোঝা বাড়তে বাড়তে একটা সময় সে প্রাশ্চিত্যের দিকে ঝুঁকে পড়ে এবং সেই প্রাশ্চিত্য ভয়াবহ হয়। আমরা জেবিএসবি তথা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে একটা জিনিস আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই, অপরাধ যিনি করেন বা অপরাধ যেটা হয় সেটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অপরাধটা কিভাবে সংঘটিত হয় এবং অপরাধের পরবর্তী রেজাল্ট আসলে কি দাঁড়ায়। এই কারণে করি যে যারা ভুল করেছে, যারা অন্যায় পথে পা বাড়িয়েছে, তাদের মতো করে ভুল যেন আপনারা কখনো না করেন এবং সেটার রেজাল্ট আমরা পাই আমাদের অনুষ্ঠানে স্বয়ং। কারণ এখানেই অনেক অতিথি এসে বলেন যে এই অনুষ্ঠানটি শুনে আমার বিবেক জাগ্রত হয়েছে, আমরা ভুল পথ থেকে সরে এসেছি, এবং সেটার আরেকটা এক্সাম্পল হচ্ছে আজকের এই শরীফুল, যিনি এই অনুষ্ঠানের দ্বারা স্বয়ং তার বিবেককে জাগ্রত করেছেন। আমরা মাত্র 3 মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। Royal Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge Yourself 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। তিন মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স। যাহা বলিব সত্য বলিবতে আপনার সঙ্গে রয়েছি আমি আরজে কিবরিয়া এবং আমার সঙ্গে রয়েছে আজকে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমার টিমের মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজুকে যাদের অক্লান্ত পরিশ্রম এই অনুষ্ঠানটিকে আপনার কাছে গ্রহণযোগ্য করার চেষ্টা করে যাচ্ছে। এবং একই সাথে ধন্যবাদ জানাই আমার মিলিয়ন মিলিয়ন লিসনার্স যারা দেশের ভেতরে এবং বাইরে রয়েছেন এই অনুষ্ঠানটিকে যারা এত ভালোবেসেছেন এত এত ভালোবেসে আজকে এই জায়গাটিতে নিয়ে আসছেন। আমরা ফিরে যেতে চাই আবারও আমাদের অতিথি যিনি আছেন তার কাছে এবং একই সাথে বলতে চাই তাকে যদি আপনারা দেখতে চান চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio fm 89.2। ওকে শরীফুল, আপনি যেখানে ছিলেন যে আপনার কোন এক ফ্রেন্ডের দ্বারা আপনি মোটিভেটেড হয়ে আপনি কোন একটা আবাসিক হোটেলে গেছেন এবং সেখানে নিশ্চয়ই আপনারা কোন ভালো কাজের জন্য যাননি আমরা বুঝতে পারছিলাম, তারপর?
জি, তো সেখানে গেছি, এখন যে দেখি ভাই অনেক মেয়ে, মানে 20-25 জন এবং অনেক সুন্দর সুন্দর মেয়ে মানুষ। তো ওই আমার বলতেছে দোস্ত দেখ, আমি কি হওয়া দোস্ত দেখলাম তো এত সুন্দর মেয়ে মানুষ, আসলে তো এদের সাথে আমি কারো সাথে মানানসই না। কই তুই সবার সাথে মানানসই, তুই যারে ডাক দিবি হাই তোর কাছে আইবো। আমি কি কষ্ট রে, কয় হ আমি তো দেই সত্যি কিনা। পরে তো আর কথা মতো আমি একজন রে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে পরে ওর সাথে গেলাম ভিতরে ভিতরে যায় ওর সাথে ওই জায়গায় একটা শারীরিক সম্পর্ক হয়। শারীরিক সম্পর্ক হওয়ার পরে এখান থেকে আমি আসে, আসার পরে এখন চলে আসি আবার আমার ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে এসে বসি এখানে কাজকাম করি। তখন চিন্তা ভাবনা করতেছি যে আসলে দিন 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 যত যাইতেছে মানে আস্তে আস্তে কেমনি কেমনি আমি দিই যে নষ্ট দিকে যাইতেছি গা। আসলে আমি এই ফ্যামিলির ছেলে না, আমার মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বাবা একজন ভালো মানুষ, সবাই ভালো মানুষ, আমি তো দিন দিন নষ্ট হয়ে যাইতেছি গা। তো এই চিন্তা ফিকির মাত্রার ভিতরে থাকতে থাকতে মনে করেন যে ওর সাথে মানে এমন একটা সম্পর্ক হয়ে গেল, ওই গাঁজাও খায়। ওই গাঁজা খায় একদিন আমার ডেকে নিয়ে গেছে ছাদের উপরে, কয় দোস্ত চল। তো গেছি ছাদের উপরে, ছাদের উপরে যাইয়া দিই যে গাঁজা বানাইতেছে। কি রে কি বানাইতেছ সেটা? নাম শুনছিস না গাঞ্জা? আমি কি হ্যাঁ তুই কি খাবি? কয় হয় আমি তুই গাঞ্জা খুর? কয় হয় আমি গাঞ্জা খুর। তুইও খা? আমি না আমি এটি খাইনি, এটির গন্ধ হল আমার বমি আয়। পরে কয় ঠিক আছে তাই তোর খাওয়া লাগবে না, তুই সিগারেট খা। আমি কি হ্যাঁ আমি সিগারেট খাই, তুই আমার সিগারেট দে আমি সিগারেট খাই। পরে আমি সিগারেট খাই, ওই গাঞ্জা গুঞ্জা খাইতেছে বেশ ভালো। তো গাঞ্জা গুঞ্জা খাইয়া আইসে আর পরে এমন ও প্রতিদিনই মনে করেন 3-4 বার করে গাঞ্জা খায় আর প্রতিদিন ওই আবাসিক হোটেলে যায়। ও যাইতে সময় আমরা ডাক দেয় আমিও যাই, বা আমিও মানে এরকম একটা মজা পেয়ে গেছি যে ওই ডাক দিলেও যাই আমি না দিলেও যাই আমি। হ্যাঁ ঠিক আছে, তো যাইতেছি বেশ ভালো, টাকাও কামাইতেছি। পরে করলাম যে দোস্ত এইভাবে তুইব না, তো এক কাজ করি আমি একটা সিট ভাড়া লয়ে লই, সিট ভাড়া লয়ে লইলে দৈনিক টাকা ইনকাম করতে পারবো। পরে একটা সিট ভাড়া লইলাম,
কোথায়
এটা হলো আপনার রমনাভবন ছয়তলা থেকে নামে ওই 27 নম্বর বিল্ডিং আইসে মনে করেন সিট ভাড়া লয়ে লইলাম। সিট ভাড়া লয়ে এনে কাজ করতেছি দিব্য আরামে, কাজ করতেছি টাকা কামাইতেছি। মনে করেন পার্টি যারা কাজ নিয়ে আসে, কাজ নিয়ে আসে, কাজ কমপ্লিট, টাকা দিয়ে কাজ নিয়ে যায়,
নগদ টাকা।
হ্যাঁ টেলারিং কাজ, নগদ টাকার কাজ, মানে কাজ কমপ্লিট তো টাকা রেডি। তো প্রতিদিন সন্ধ্যায় এরা আসে, আইসে কাজ নিয়ে যেতেছে, টাকা দিয়ে যেতেছে। তখন তো মনে করেন এরকম একটা পর্যায়ে চলে গেছে, আমি না গেলে আমার ভালো লাগে না। আমি কই না এটা তো আসলে ঠিক না। পরে আমি করলাম কি সিট মিট সব সাইড দিলাম, সাইড দিয়া চলে এলাম আপনার মেহাজি বাক আমার বাইর কাছে। তো মেজো বাইর কাছে এলাম, আমি কই ভাই বিস্তারিত আমার তো ওইদিকে সমস্যা, মানে এর কাছে একটা মিথ্যা কথা বললাম যে ভাই আমার ওইদিকে সমস্যা, ঝামেলা হয়েছে একজনের লোকে মারামারি করছে, এলে গায়ে পড়ছি। আচ্ছা ঠিক আছে, তো এইদিকে কোনো জায়গায় কাজ নিই না, তাই আর ওইদিকে একটা কাজ লয়ে নিলাম, এনে কাজ করতেছি। তো এনে কাজ করতেছি এনে খুব ভালোই, আমার ওইদিকে যাই ঠেই না, টাকা পয়সা যা ইনকাম করি আইনা সব বাইরের কাছে দিয়ে দিই। আমার খরচের লেগে প্রতিদিন মনে করেন সকালে দেয় 10 টাকা, বিকেলে দেয় 10 টাকা, আমার মেজু ভাই 10 টাকা দেয়, 10 টাকা হয়ে যায়। তখন তো আর আমি এমনি আজে বাজে কোনো খরচ নেই, কারোর ভিতরে শুধু সিগারেট খেতাম, সিগারেট খাইতাম, 2 টাকা সিগারেট খেলে হয়ে যেত গা, 10-20 টাকা হয়ে যেত সারাদিন। পরে এর কাছে বিল ঠিল দিয়ে দিই। তো সপ্তাহে একদিন এমনি ঘুরতাম, সিনেমা দেখতাম বা বিভিন্ন পার্কে যাইতাম, এই টাকা দিত, সপ্তাহে দেওয়া যাইছে 200-300 রেখে দিতাম, বাকি টাকা আর দিয়ে দিতাম। তো এমনি সামনে চলতে থাকি। তো এক পর্যায়ে আমি এলিফ্যান্ট রোড একটা বড় দোকানে চাকরি নিই। চাকরি নেওয়ার পরে ওইখানে এটার ফ্যাক্টরি আবার উত্তর যাত্রাবাড়ি, তো ফ্যাক্টরির পরিবেশও খুব ভালো। তো এখানে আমার এক চাচাতো ভাই থাকে, আমি ওইখানে চলে যাই। ওখানে যাই, আমি বললাম যে ভাই এখানে ভালো ফ্যাসিলিটি পেয়েছি, এখানে আমি কাজ করবো। তো ভাই দেখলো যে না ঠিক আছে, এখানে নিজস্ব একজন লোকও আছে, তো এখানে কাজ করি। তো এখানে কাজ করার পরে এর মধ্যে ভাইয়ের লেখাপড়া শেষ হয়ে যায়, তো আর চাকরি হয়ে যায় ওষুধ কোম্পানিতে, পোস্টিং হয় বরিশালে।
আচ্ছা,
বরিশাল চলে যায়। তো চলে যাইতে সময় মানে এর আগে সবসময় আমার খোঁজ খবর নিত, আমি কই আছি, কি অবস্থাতে আছি, মানে জানতো সবসময়। তো বরিশাল চলে যায়, বরিশাল যাওয়ার পরে আমার বলে গেল যে ভাই তুই এখানে থাকিস, ভালো মতো থাকিস। ঠিক আছে ভাই। পরে হ্যাঁ গেছে যে মাসে, এই মাসের লাস্টে আমি চলে যাই এলিফ্যান্ট রোড।
আচ্ছা,
এলিফ্যান্ট রোড চলে যাই মানে ওই দোকান চেঞ্জ করে ফেলি, অন্য একটা দোকানে আবার চাকরি নেই। এই মনে করেন ওই দোকানে চাকরি করি, তো তখন আমার ফোন ছিল না, তো আমার এক ফ্রেন্ডের নাম্বার দিয়ে দিই, আমার ভাই ওই নাম্বারে কথা বলে আমার সাথে ফোনে। তো প্রতিদিনই মনে করেন ফোন দেয়, দুইবার তিনবার ফোন দেয়, বরিশাল যাইও, যে এলিফ্যান্ট রোড গেছি বা কুই আসি।
আপনার ভাই?
জি জি। ফোন দেয় বলতে এরকম টাইমে ফোন দেয়, মনে করেন যে দুপুরে একটার দিকে ফোন দিছে যে হ্যাঁ আরিফ তুমি ভাই কই আসো। তা আমি যেমন বললাম ভাই আমি তো একটু কাঁটাবন আছি, এই এটা তো তোমার কাঁটাবন থাকার সময় না, তুমি চলে যাও কারখানা চলে যাও। তা আমি ঠিক আছে ভাই কারখানায় যাবো, কয় পাঁচ মিনিট পরে আমি ফোন দিবো, পাঁচ মিনিট পরে কারখানার মেশিনের শব্দ শুনবো। আমি আয় পড়তাম, মানে আর কোথায় আমি শুনতাম। তো এই আস্তে আস্তে এই এলিফ্যান্ট রোড থাকার পরে মনে করেন এখান দিয়ে ঘুরি ফিরি, ঘুরতে ঘুরতে একসময় একজনের লোকের পরিচয় আর বাড়ি হলো শরীয়তপুরে। এক পর্যায়ে মনে করেন যে ও একদিন আমার বলতেছে যে আমি এক লোকের কাছে টাকা পাই, তো আমার টাকাটা তো দিতেছে না, চল টাকাটা স্কুড়ে আনি। আমি কিন্তু টাকা পাঁচ ধার দিস টাকা দিবো না, কি লিখে জানিস টাকা দিবো না, কাহ তুই চল। পরে গেছি, যাওয়ার পরে কি টাকা পয়সা, যাওয়ার পরে দিয়ে যাওয়ার আলাপ।
এই সময়টাতে কি আপনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে, লেখাপড়া করেন না?
না লেখাপড়া তো অনেক আগে ছেড়ে দিছি, আমি তো এখন কাজ করতেছি, টেলারিং কাজ করতেছি।
এবং এটা এটা আপনার ফ্যামিলি থেকে মেনে নিয়েছে?
হ্যাঁ মেনে নিছে, মানে শত চেষ্টা করে আমার লেখাপড়া করাইতে পারে নাই, মেনে না নিয়ে।
আপনার লেখাপড়া কি ভালো লাগতো না, পড়তেন না কেন?
আমার ভালো লাগতো না লেখাপড়া করতে।
ওকে, যেটা আপনি বলছিলেন টাকা দিবে না, টাকা তুলতে গেছেন বা কিছু একটা। হ্যাঁ
তো আইলাম টাকা তুলতে, কিরে টাকা আমি অন কই যে না টাকা তো পাই না, আসলে একটা কাজ আছে। আমি কি কাজ আবার? পরে এক কথা দুই কথা, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই থাক আমি যাই গা। তো ওইদিন থেকে ওই দিন চলে আসলাম, ওই দিন চলে আসা তার দুদিন পরে আমি আসলাম দেশে। দেশে আর পরে আমার ভাই এদিকে, মানে আমার এক ক্লাসমেট আমার লগে লেখাপড়া করতো, ওই মেয়েরে বিয়া করছে, গোপনে বিয়া করছে। আসলে এটা আমরা কেউ জানি না, মানে আমাকে এলাকার লোকেও জানে না, কিন্তু আর ওই বিয়া করছে আমার এই সেজো ভাই। তাই বিয়া করছে, বিয়া করার পরে মনে করেন ওই আবার এদিন থেকে যে কালকিনি চলে গেছে না, কালকিনি যে ওই জায়গায় যায় আর একটা বিয়া করছে। তো এই এই মেয়ে করছে কি, যেটা আমার ক্লাসমেট করছে, আর গ্রামের লোকজন নিয়ে আমাকে বাড়িতে এসে উঠছে।
আপনার সেজো ভাই?
সেজো ভাইয়ের বউ আর কি। তো উঠছে, উঠার পরে
সেকেন্ড সেকেন্ড যাকে বিয়ে করছে সেই এরকম বাড়িতে উঠেছে নাকি?
না না, প্রথম যাকে বিয়ে করছে, মানে সে মেয়েটা তো আমাদের গ্রামের মেয়ে, প্রথম যাকে বিয়ে করছে। তো সে এসে উঠছে, উঠার পরে যাক ওনার কি করার।
সে অবস্থা কি আপনার ভাই আর একটা বিয়ে করেছে?
হ্যাঁ।
এটা কি পরিবার জানতো?
না পরিবার যে ও যে দুইটা বিয়ে করছে এটা আমার পরিবারের কেউই জানতো না, একমাত্র ওয়াই ছাড়া। তো আমি মনে করেন যে ওয়াই এনতে ওই মেয়া তো বড় বুত আয়া উঠছে ভাই, ওইটা আয়া আমার তো কয় ভাই আমি তো এই আয়া পড়ছি। আমি কই ভাই তুমি এটা আইসো, তুমি ঠিক করো নাই, তুমি এক কাজ করো তুমি যাও গা।
তো বিয়ে করার পরে বউকে তুলে নেয়নি আপনাদের ফ্যামিলি?
না না।
কেন?
কারণ ও তো স্বীকারই করেনি যে বিয়ে করছে।
প্রথম বিয়েটা স্বীকারই করেনি?
কোন বিয়ে ও স্বীকার করে নাই। যখন ওই মেয়ে, ঠিক আছে, ওই মেয়ে বুঝছে যে ওর মানে ওর সাথে চাল চলন কথাবার্তিতে যখন মিল খুঁজে না পাইছে, তখন ওই মেয়ে মনে করেন যে দৌড়ে আইসা আমাকে বাড়িতে, ওই সব তদন্ত করছে, তদন্ত করে দেখে যে না ও বিয়ে আর একটা করছে। এরপর আর কি ওই মনে করেন যে ওর ভাই গুলো ঘুরে ফিরে যাই। যাওয়ার পরে বাড়িতে হয়, বাড়িতে যাইয়া ওই উন্না আছে না, উন্না মানে এইভাবে যে গলার সাথে এমনি প্যাঁচ দিয়া স্টাইল করে ধারায় ধারে এমনি বুকে হাত দিয়ে মানে আঙ্গুল ঝুলে ঝুলে কথা কইতেছে। তা আমি আরো কিছু কিরে এমনি কথা কস কিলে গা, কেমনে কথা কই কে মানে ওই আমার ডায়লগ দেখো আমি হইল বাংলার বধু, আমি তোর বাংলার বধু তুই যা আনতে নাহলে তোর মারম। পরে এক কথা দুই কথা পরে মনে করেন যে ওই আমার বকা, আমার তোর না বকাটা দেয় আমার বাপের, ঠিক আছে, আমার বাপে আবার ওই জায়গায় কাজ করতেছি, কাজ করতেছি আমরা একটা ঘর ঠিক করতেছি আর কি, আমার পাখির ঘর। তো বকাটা দেয়, বকা দেওয়ার পরে যে ক্রিকেট খেলার ব্যাট আছে না, ওই ব্যাট থাকে সাইডে, ব্যাট লয়ে মনে করেন আমি ওর মায়ের শুরু করি। তোর এত বড় সাহস তুই আমার সামনে আমার বাপের বকা দিছিস? ওই ব্যাট দিয়ে মনে করেন বাড়ি তিনটা চারটা বাড়ি দিছি, তারপর আমার বোনেরা আমার বাপে মায় সবাই মিলে আটকাইছে আমার ঠেকাই ধরছে। পরে যাই হোক আরে অন্তে কানতে কানতে চলে গেছে, চলে যাওয়ার পরে ওই করছে মামলা, মামলা করছে আমাকে ফ্যামিলির নামে। তো মামলা করার পরে আমি আসছি ঢাকা, আমি তো তখন কাজ করি, কাজ করতে আসছি বেশ ভালো। তো একদিন শুনি কি যে আমার মায়ের পুলিশে ধরে লেগে গেছে, হ্যাঁ এটা কি কয়। পরে আমি গেছি বাড়িতে, মানে দুই নম্বর আসি মিল আমি, তো ঠিক আছে। পরের দিন কোর্টে হাজিরা দিতে গেলাম, কোর্ট সারেন্ডার করলাম, আমার পুলিশ ধরে লয়ে গেল জেলে।
কোর্টে হাজিরা দিতে গেলাম?
হ্যাঁ কোর্টে হাজিরা দিতে গেলাম। তো পুলিশ লয়ে গেল জেলে, মানে কোর্টে হাজিরা দিতে গেলাম, আমার বেল কেটে দিল, বেল কেটে দিল। পর আমি চলে গেলাম জেলে, যা কান্দাকাটি করলাম, জীবনে জেলে যাই নেই। নিয়ে গেল গারদে, গারদে নেওয়ার পর দেখি যে ওখানে অনেক লোক, কেউ প্যান্ট পরা, কেউ লুঙ্গি পরা, কেউ কাঁদতেছে, কেউ আসতেছে, কেউ বিড়ি খাইতেছে। তো আমি চিন্তা করতেছি যে আমি কই।
তখন আপনার বয়স কত আনুমানিক?
তখন এটা পড়ালেখার বাদ দেওয়ার মনে করেন দুই বছর পরে,
তার মানে আপনি এসএসসি পড়ব, আপনি তখন ১৬ থেকে ১৭ বছর বয়স,
এরকমই হবে।
ওকে,
পরে যাই হোক এরকম চলতেছে, সবাই বিড়ি বুড়ি খাইতেছে, তো আমি তো ভাই কানতাছি, মানে চিৎকার পারে কানতাছি খালি। তো একটা লোক খুব শিক্ষিত লোক আর কি, আর কথায় বোঝা যায়, মানে আমার ধরে বললো যে ভাই আসলে এখানে চোখের পানির কোনো মূল্য নাই, কাইন্দা কোনো লাভ নাই।
আপনাকে ডাইরেক্ট গারদে ভরিয়ে দিয়েছে নাকি আপনাকে প্রথম দিন জেলে রেখেছে?
না না, গারদ গারদ বলতে কি মানে কোর্ট থেকে, কোর্টের কাঠগড়া থেকে নিয়ে গারদে রাখে, গারদ থেকে গাড়ি দিয়ে নিয়ে ওলে জেলে নিয়ে যায়।
কোর্ট আপনার জামিন নামঞ্জুর করেছে?
হ্যাঁ, জামিন নামঞ্জুর।
আপনার মার সঙ্গে দেখা হয়েছিল?
হ্যাঁ, আমার মার সঙ্গে দেখা হয়েছে।
কোথায় দেখা হয়েছে?
আমার মার সঙ্গে দেখা হয়েছে কাঠগড়া, মানে আমিও কাঠগড়া, আমার মাও কাঠগড়া, ঠিক আছে। কাঠগড়ায় দেখে আমার মায়ের দেখে মানে আমি কান্না দিছি, আহারে আমার মায়ের আজকে কাঠগড়া, এটা একটা কথা আমি তো ঠিকই করছি। ওই যদি বিয়ে না করতো তো আর আমি মারতাম না, ওই বিয়ে করছে দেখি তো আজকে রেজাল্টটা লাগছে।
কিন্তু কাজটা তো আপনার, একটা প্রথম কথা হচ্ছে কোন মেয়ের গায়ে হাত তোলা উচিত হবে না, এক। আর দুই নম্বর যেটা হচ্ছে, যদি এটা আপনার মেজো ভাই যদি করতো তাহলে অন্য একটা কথা ছিল, সেজো ভাই, সেক্ষেত্রে আপনি তো তার সম্পর্কে যেটা হন দেবর হন, আপনি তো করতেই পারেন না, প্রথম কথা হচ্ছে এটা। এবং কোন ছেলেই গায়ে হাত তুলতে পারে না, তারপরও আপনি দেবর, সেক্ষেত্রে আরো বেশি তুলতে পারেন না। তো সেই জায়গাটি থেকে আপনি তো ভীষণ একটা অন্যায় করেছেন, আর এই অন্যায়ের ফলশ্রুতিতে যেটা হয়েছে, নারীবাদী কেস হয়েছে, আমরা যতটুকু বুঝতে পারছি,
নারী শিশু যৌতুক মামলা দিছিল,
নারী শিশু এবং
যৌতুক মামলা,
যৌতুক মানে নির্যাতন মামলা যেটাকে বলে, এবং
শিশু নারী নির্যাতন যৌতুক মামলা দিছে আর কি।
আচ্ছা, তো এই জায়গাটাতে যেটা হয়েছে, আপনার কার কারা আসামি ছিল? আপনার মা এক নম্বর আসামি?
না না, আমার ভাই ছিল এক নম্বর, আমি ছিলাম দুই নম্বর।
আপনার মা?
আমার মা ছিল সম্ভবত চার নম্বর।
তিন নম্বর কে ছিল?
তিন নম্বর ছিল আমার বোন।
কতগুলো আসামি, মানে কত লিস্টে কারা কারা ছিল?
লিস্টে আটজন আসামি ছিল, সকলে আমার ফ্যামিলির সদস্য।
সবাই ছিল আপনার ফ্যামিলির মেম্বার?
আমার ফ্যামিলির সদস্য, শুধু একজন বাকি ছিল, সরি দুজন বাকি ছিল।
কে কে বাকি ছিল?
বাকি ছিল আমার মেজো ভাই আর আমার বড় ভাই।
ওকে, হ্যাঁ বলুন, তারপর
গারদে তো এক লোক আসে বললো যে সে খুব শিক্ষিত, বললো চোখের পানি তো কোনো মূল্য নাই, তাই একটা বিড়ি বাইর করে দিল আমারে, কইলন ভাই বিড়ি খান। তাই আমি ঠিক আছে দেন, তাই দেখলাম যে বিড়ি খাওয়ার পরে যে মানে দুঃখ কষ্ট ভুলে যাইতেছি, তখন আমি ডাক দিয়ে আমার বাপেরা ডাক দিলাম, আমি বাবা একটু এদিকে আসেন।
মানে আপনার বাবা ওই গারদে?
না না, আমার বাবা হলো বাহিরে, মানে আমি হলো গারদের ভিতরে, আমি ব্যতীত, মানে আমার মা হলো বারান্দায়, আমার মার জামিন হয়ে গেছে, সে চলে যাবে। মানে আমি এখন দুই নম্বর আসামি, আমার পেয়ে গেছে, তো এগুলির আর দরকার নাই। তো জামিন দিয়ে দিছে আমি বাদে, আর আমার সেজো ভাই নামে করেন। তো যাক, আমি গারদে তো আমি আর বাবারা ডাক দিলাম, আব্বা এদিকে আসেন একটু। কি আমি এক কাজ করেন, আমি তো জেলের ভিতরে যাবো, তো আমি শুনছি ওই জায়গায় গেলে বিড়ি সিগারেট মেরে ক্যারেট লাগে, না গেলে ওই কয়েদের বলে মাইক ঠাই দেয় ওই পেড়ারা কইলো যারা ভিতরে আছে, তো আপনি আমার দুই তিন প্যাকেট সিগারেট কিনে দেন। তুই সিগারেট খাস? আমি কই না বাবা, আমি তো সিগারেট বিড়ি খাই না, তো ওই জায়গায় যদি যাই লাগে তখন কই পাবো আমি? আচ্ছা ঠিক আছে, তাই আমার আব্বা করে কি চার প্যাকেট সিগারেট কিনে দেয়।
মানে এটা আপনার খাওয়ার জন্য?
হ্যাঁ, আমার খাওয়ার জন্য, আমি নেই
বাবার কাছ থেকে সিগারেট কিনে নিচ্ছেন।
পরে নিয়া জায়গা ভিতরে অন্ত সিগারেট বিড়ি খাই, ভিতরে যাই মানে ওন থেকে গাড়ি তুলে, গাড়ি তুলানোর পরে লয়ে গেল
জেলখানায়।
এটা হলো ফরিদপুর জেল, ডিস্ট্রিক্ট জেল ফরিদপুর।
আপনার গারদটা কোথায় ছিল, কোন জেলা?
গারদটা ছিল হলো ফরিদপুর,
মানে ফরিদপুরের মধ্যে আছেন আপনি এখন। ওকে,
তো এখান থেকে নিয়ে গেল জেলে, জেল খাটলাম দুই মাস ২৬ দিন জেল খাটলাম। তো প্রথম দিন গেলাম, পরে ভাই দেখি কি মানে বড় গেট, গেট দিয়ে ঢুকলাম ভিতরে, নাম ঠাম অনেক কিছু লেখলো, লেখার পরে যাই নিয়ম কারণ যা আছে, তো একজনে চেক করলো, মানে চেক কি ভাই, মানে এমন ভাবে চেক করে যে ভিতরে কিছু আছে কিনা, যেভাবে চেক ঠেক করে যা কিছু পাঠায় না, তো জায়গা ভিতরে আমদানি করে ওটারে ওই জায়গায় যাই, যাওয়ার পরে ওই জায়গায় মানে স্টিলের টিনের প্লেট গুলি বড় এত বড়, ওটার ভিতরে একটু করে খিচুড়ি দেয়, আমি যাই খাসালা খিচুড়ি দিছে খাই লই। তা আব্বা আবার বিস্কিট এডি সেডি কিনে দিছে, তা আমি খিচুড়ি তো ভালো জিনিস, তাই খাই খিচুড়ি, মানে খিচুড়ি খাইতে যাই দেখবে ভালো লাগে না, কেমন জানি গন্ধ পায়, তাই খিচুড়ি খাই না। তখন মনে করেন আমি এক জায়গায় মানে এমনি এক বেডের উপরে শুয়ে থাকি, শুয়ে থাকি, পরে এক লোকে আমার ডাক দেয়, কামরুল করে নাম, আমার ডাক দেয় ভাই এদিকে আসো। আমি কি ভাই? তোমার বাড়ি কই? তা আমি কইলাম ভাই আমার বাড়ি অমুক জায়গায়, এই কাহিনী। পরে আচ্ছা ঠিক আছে, তা বহ এনে, তো বহার পরে হেদি যে চা বানাইলো, চা বানাইলো কি দিয়ে, আপনার সরিষার তেল আছে না, সরিষার তেল একটা বাটির মধ্যে দিয়ে ওটার ভিতরে লুঙ্গি ছিড়া সলতা বানাইয়া ওটার উপরে আরেকটা দিয়া, মানে আরেকটা প্লেট দিয়া, টিনের কিন্তু প্লেট গুলি, ওটার উপরে মনে করেন চা বানাইতেছে, তো চা দিল খাইলো,
সরিষার তেল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ, সরিষার তেল আগুন ধরিয়ে দিয়েছে, কেরোসিন তেল তো নাই, মানে সরিষার তেল তো পরিচালিত ভিতরে আছে, কারণ গা মারতে হয় সরিষার তেল। তো যাক, সরিষার তেল দিয়ে চা বানাইলো, দেখলাম খুব ভালোই লাগলো চা, রং চা, তো খেলাম চা, খাওয়ার পরে সিগারেট দিল, সিগারেটও খেলাম, অন দেই হ্যাঁ গাঁজাও বানাই। তুমি কিও ভাই, এটা না জেলখানা? জেলখানা, জেলখানা কয় কারে, এটা হলো শ্বশুর বাড়ি, তোমার কি লাগবো, টাকা খরচ করবো সবই পাইবা। আমি আচ্ছা ঠিক আছে ভাই, তো খান, আমার তুমিও খাও। আমি না ভাই, আমি তো ভাই গাঁজা গুজা খাই না, এটার গন্ধ হলে আমার বমি আয়, আচ্ছা তাই তুমি দূরে বয়ে থাকো। তো যাই খাইলাম, এক পর্যায়ে এর লোকের পরিচয় এলো, পরিচয় দিতে দিতে মানে কামরুল ভাইয়ের লোক আমার অনেক আগের একটা সম্পর্ক ছিল, অনেক আগে আমি ফরিদপুর গেছিলাম ঘুরতে।
কোন কামরুল? এটা
এটা হয়েছিল আমাদের
জেলের ভিতরে,
জেলের ভিতরে, জেলের ভিতরে।
উনিও জেলে,
উনি একজন কয়াদি।
আচ্ছা,
উনি একজন কয়াদি, মানে ওনার মামলার সাজা লেগে গেছে।
ওকে,
তাই যাই হোক, ওইখান থেকে তার সাথে পরিচয় হলো। পরের দিন সকালবেলা জেলার সামনে বসলাম, জেলার ফাইল টাইল করলো, পরে আমার দিয়ে দিল কিশোর ওয়ার্ডে, মানে বাচ্চাদের সাথে।
কিশোর ওয়ার্ডে, রাইট। আমি সেটাই বলছিলাম যে আপনার বয়স কত, সেটা প্রথমেই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ বলুন।
পরে কিশোর ওয়ার্ডে দিল, তো উনি যাই দিয়ে সব পোলা পাইন, মানে আমার থেকে ছোট ছোট পোলা পাইন, এক একটার মানে সাইজ কি, এই হিরোইন মিরোইন খায়, গাঞ্জা মাঞ্জা খায়, হাত পাও কাটা। পরে আমি বললাম যে এই জায়গায় আলা কেমনে থাকবো, ওগুলো গাঞ্জুটি মাঞ্জুটি এটির লগে থাকা যাবে না। তো পরে গেট তো লক আপ।
ওদের অপরাধ কি ম্যাক্সিমাম গুলো যাদের সাথে কথা বলেছেন জেনেছেন, যারা কিশোর অপরাধী?
কিশোর অপরাধী বেশিরভাগই আছে সিনটাই, কারো আছে বম, কারো আছে মাদক।
ওকে, এগুলো বেশিরভাগই হচ্ছে
এই ধরনের বেশিরভাগ।
ওকে, হ্যাঁ বলুন।
তারপরে যাই হোক, আমি সুবেদাররে দেখলাম, সুবেদাররে দেখার পর আমি ডাক দিলাম, আমি বললাম যে স্যার একটু কথা শুনেন। পরে কি, আমি স্যার আমি এই জায়গায় থাকতে পারবো না, কি লেগে থাকতে পারবি না? আমি স্যার দেন, এই পরিবেশ কি, এরা গাঞ্জা মাঞ্জা খায়, আপ থাকা যাবে না, আপনি আমার অন্য ওয়ার্ডে দিয়ে দেন। পরে আমার কয়না, আরে বাবা তোর তো বয়সটা আসলে কম, তোর কেমন অন্য ওয়ার্ডে দিই, বড় লোকে থাকা যাবে না, এনেই থাক। পরে আমি কই যা এনেই থাকি, মানাই নি, সমস্যা নেই। পরে ওই কামরুল ভাই এর লোকের ভালো পরিচয়, মনে করেন ভাত নিয়ে এসে, ভাত দিয়ে যাইতেছে, সবজি দিয়ে যাইতেছে, তরকারি দিয়ে যাইতেছে, মানে ভিআইপি খাবার আর কি। এমনি যে নর্মালি যে জেলের খাবারটা, ওই খাবারটা আমি ফরিদপুর জেলে খাই নি, এটা হলো ভিআইপি খাবার।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটি থেকে ফিরব। আপনারা শুনছেন এখানে শরীফুলকে, তার জীবনের অপ্রিয় সত্যে। আমরা ফিরব ঠিক রাত 12:06। আর তাকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। যারা তার মতো কনফেস করতে চান জীবনের ভুলগুলো, অপরাধগুলো, তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার সাউন্ড এডিটর মঞ্জু এবং আরজে রাজু। আজকে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। শরীফুলকে দেখতে চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে হবে, facebook.com/abcradiofm89.2। এবং যারা কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই হচ্ছে আমাদের নাম্বার, পুরো সপ্তাহ খোলা থাকে এই নাম্বারটি। এবং আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যারা SMS করতে চান, SMS করে কমেন্টস করতে চান কিংবা কনফেস করতে চান, তারা আমাদেরকে SMS করতে পারেন। নিয়ম হচ্ছে প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম। টেক্সটে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। হ্যাঁ শরীফুল, তারপর
সকালবেলা হলো জেলের নিয়ম হলো একটা রুটি আর এক চিমটি গুড়। যে রুটিটা, রুটিটা অনেক বড় কিন্তু আসলে খাবার উপযোগী না। আর আমি তো মনে করেন ওই মেডিকেলের রোগীর জন্য যে রুটি বানায় ওই রুটিটা আমি পাইতাছি, বা ফাঁসির আসামি লেগে যে রুটি বানায় ওইটা আমি পাইতাছি। আর আমার দেয় ডাইল ভাজি দিয়ে যাইতেছে, বুনা ডাইল, অনেক মজার খাবার আর কি। তো ওইটি খাইতাছি, সবাই আফসোস করতেছে, হ্যাঁ তোরাও খা, সবাই মিলে জিলে খাই, তিনজন চারজন আইতাছে খাইতাছে, যা খাইয়া যা, 8-10 রুটি দিয়ে যায় আমার। তো এরকম খাইতাছি, তো 2 মাস 26 দিন জেল কাস্টডিতে থাকার পরে আমার সেজো ভাই পরবর্তীতে আবার কোর্ট পড়লো, কোর্টে হাজিরা দিতে আসলো, তো ওরা অ্যারেস্ট করে আমার জামিন দিয়ে দিল, তো আমি বাইরে গেলাম।
সেজু ভাই ফাইনালি অ্যারেস্ট?
হ্যাঁ ফাইনালি অ্যারেস্ট।
ওকে, তখন পর্যন্ত কি আপনারা জানেন যে সেজু ভাই আরেকটা বিয়ে করেছে?
হ্যাঁ তখনও জানেন? হ্যাঁ তখন জানি, মানে তখনই জানা হয়েছে টোটালে, ব্যাপারটা জানা হয়েছে যে লাকি যে মেয়েটার আমি মারছি ওই, কিন্তু জিনিসটা তদন্ত করে বাইর করছে যে ও আরেকটা বিয়ে করছে, যার কারণে ওর কাছে সে আসে না।
আচ্ছা আচ্ছা, ওকে।
পরবর্তীতে মনে করেন যে আমি জামিনে আসলাম, আসার পরে যখন গ্রামে আসছি মানে বাড়িতে আসছি, বাড়িতে আসার পর মানুষ দেখি কানাঘুষি করে এই দেশ এটা, মানে গ্রাম তো ভাই অনেক অনেক কথা, মানে সামনে কেউ কইতে সাহস পায় না, তো আগে চুরি কয়। তো আমি চিন্তা করলাম যে আমি মনে জেল খাটছি এর লেগে কয়, আর যাক আমি তো চুরি করে জেল খাটি নেই। তারপর আমি ঢাকা চলে এসে এসে কাজ কাম করতে থাকি, এই হাজিরা দিতেছি যাই আসে। পরে এক পর্যায়ে যাক হাজিরা দিতে দিতে মামলাটা খালাস হয়ে গেল, রায় ফাইনালি আমাদের পক্ষে আসলো যে সবকিছু মিথ্যা ভুয়া বানোয়াট, তো রায় আমরা পেয়ে গেলাম, তো মামলা খালাস হয়ে গেল। এর মধ্যে ওরা ডিভোর্সও দিয়ে দিছে, ডিভোর্স হয়ে গেল।
ডিভোর্স কাকে দিল? লাকিকে?
হ্যাঁ লাকিকে, লাকিকে ডিভোর্স দিছে, ডিভোর্স হয়ে গেছে গে, সব কমপ্লিট। তো যাক ঝামেলা শেষ, আমার খুব ভালো হয়েছে। তাই আমি চলে আসলাম ঢাকা, ও মাঝখানে আরেকটা মানে এই যে এই সময়টা যখন আমি দেশে যাইতাম খুব, তখন তো খুব ঘন ঘন যাইতে, তো সাত দিন আট দিন দশ দিন পরে কোর্ট পড়তো, এই কোর্টে যাইতাম না, তো যাইতে যাইতে ওই জায়গায় এক জায়গায় পরিচয় হলো একজনের সাথে, তখন মানে জেএমবির ইয়া, তো ওই আমার বাইক না ইলেকট্রিক মিস্ত্রি সাইন করে নাম, ওর সাথে পরিচয় হলো, পরিচয় তো বাইক না তো এমনি জানি। পরে ওই কয় মামা আমি তো এক জায়গায় সাইট নিয়েছি, তুমি একটু আহো, পরে বলতে চল যাই আমার তো কাজ কাম নাই। পরে ওর লগে যাই, যাই ওই ওই দেখ ঘর মর ওয়ার্ডিং করতেছে, তো নতুন কারেন্টের লাইন যাইতেছে আর কি ওই এলাকায়, তো ওর লগে পরিচয় হইতে। পরে একদিন ওই দেখি রাত্রে এরকম একটা পিস্তল বাইর করে দিছে, এটা কি মামা? এটা পিস্তল। আমি পিস্তল তো দেখতেছি, এটা কি সত্যি না খেলনা? মানে তখন পর্যন্ত কিন্তু আমি বাস্তব দেখিনি আর কি, প্রথম দেখতেছি। আমি মামা এটা কি খেলনা নাকি এটাই বাস্তব? তুই এটা লোয়া টিকার টানতে দেখবি গুলি বেরিয়ে যাবো। আমি কষ্টি রে কয় হ্যাঁ ধরে দিয়ে যান না, খেলনা পিস্তল তো এর আগে দেখছি, এটা তো হালকা। আরে তুই অনেক ওজন। আমি কি রে মামা এটা দুজন ওজন আছে? কয় হ্যাঁ। এটা টানতে গুলি বেরোবো, আমি এনের বাড়িলে শব্দ হইবো না, কোথায় চক্রের মধ্যে যাই। পরে সাইডে এক চক চকের মধ্যে গেছি, চকের মধ্যে যাই কল দিছে, তো আমার কাছে টিকার টানতে শক্ত করে ধরে নাহলে কিন্তু ঝাঁকি খেয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, তো আমি টান দিলাম যে ঠাস করে গুলি পড়ছে। আমি হ্যাঁ কষ্টি রে মামা এটা তো সত্যি পিস্তল। কয় হ্যাঁ চল মানে যাই রাত্র আল্লাহ বেরোলাম, মন তো রাত্র আর আমি ঘুমাইতে পারি না। আর আল্লাহ
পিস্তলটা পেলো কোথায়? জিজ্ঞেস করলেন না?
আমি জিজ্ঞেসি রাত্রে জিজ্ঞেসি, ওর লগে তিন দিন রইলাম, তিন দিন থাকার পরে অর্থে সবকিছু জানলাম, তথ্য যে কুইতে টাকা পায় কুইতে হয় সবকিছু জানলাম। জানার পরে কইল এই কাহিনী, এই যে সিদ্দিকুর রহমান বাংলা ভাই যে নামে পরিচিত, কইল এর সাথে আমি জড়িত, তা আমি আখাউড়া ছিলাম, আখাউড়া থেকে আর টিমে আমি জড়িত, তো এই এলাকায় আমি বর্তমানে কমান আমি তো জানি না, তুই তো বেটা জেলমেল খাটিয়েছিস, তোর তো এই সমস্ত অভিজ্ঞতা ভালো, তাই যোগ দিতে আমাকে। হ্যাঁ আমি না রে এদিক দ্বারা আমার দ্বারা হইব না। পরে আমি কই আমি যে ঢাকা, ঠিক আছে তাই যাই কালকের দিন থাকে যা। যাই দুই দিন রইলাম, তাই আমি আয় করে ঢাকায়, ঢাকায় অন্ত চিন্তা করি যে হ্যাঁ বাইক না তো দেশে আসি, তাই এলিফেন্ট রোড আবার আসি, আবার এসে কাজ কাজ করতে থাকি। তা আবার এই সৈয়দপুরের খোকনের লগে আবার কথাবার্তা কয় দোষ চল বাংলা মোটর যাই, চল যাই আইসি বাংলা মোটর। বাংলা মোটর ওরা কয় যে একটা কাজ আছে আজকে, কাজটা করবো। কি কাজ করবি? কয় তুই থাক। ঠিক আছে থাকলাম, সমস্যা নেই। তো রইলাম, থাকার পরে রাত বারোটা একটা বাজে গেছে, পরে আইসি এই সাত পার্কের এখানে আয়া ওই পার্কের ভিতরে ঢুকলো, ঢুকে দেখি ওখান থেকে ছুরি চাকু বের করছে বড় বড় এই সাইজের ছুরি চাকু, চাপাটি মাপাটি বের করিয়া এটি এক একটা এক একজনের কাছে দিতেছে। আমি কি করবি কি তোরা? তুই একটা লোন দি। তো লোয়া যে রিস্কা থামে শুরু করলো চিনতে।
কিভাবে করলো?
মানে এই কাঁঠাল বাগানের ডালটা আছে না, তো আমরা সাইডে সাইডে দাঁড়িয়ে রয়েছি, একটা রিস্কা আইতেছে সিঙ্গেল একটা লোক বসা, তো রিস্কাটা ডাক দিল থামাইলো, এই দাঁড়াও যাই এই সামনে এই কি আছে বাইর কর দে, গুলি করে দেবো খুব দেখাই হলাম এই সেই এরকম আর কি হুমকি দামকি দিতে থাকলো। দিতে পরে বেড়া মনে করেন যে অনেক আছে যে চিকুর বাক্য দেয় বাবার আমার চিন্তা কেড়ে দোষ, আমার ডাকাইতে দোষ মারি আলাই লোকে, তো ওই লোক আর চিকুর বাক্য দিল, দেখলাম টাকা পয়সা দিয়ে দিল, ওরা টোকা টাকায় সব লই লো। তো লগে ওই দিন কাজ করে আমার টাকা দিল সকালে সাতাইশশো টাকা, সারা সপ্তাহে কাজ করে পায় সাতাইশশো, এক রাইতে সাতাইশশো টাকা তো অনেক। আর সাতাইশশো টাকা দিল, তা আমরা ওই রাইতে পাঁচটা ছটা চিন্তাই করছি, করার পরে টাকা তো অনেক টাকা কামাইছি, আটটা না নটা মোবাইল আইছে, এত মোবাইল এত টাকা সালা সব দিয়ে কামাইলারে দিতেছে। পরে আমি খুব রেজে গেলাম, কিরে কাজ করলাম আমরা কামালের হলো বাসায় সব নিয়ে কামালের দেশ কারণ রাখি, জিনিসগুলি কামালের কেনা, মানে এটা করলাম প্রথম দিনে
জিনিস কামালের কেনা, মানে অস্ত্রগুলো কামালের কেনা,
কামালের টাকায় কেনা। কামাল আবার ওই এলাকার কমিশনারের ডাইনাত, আমি যাক আর কামাল টাকা দেস আমরা যদি ধরা খাই কামাল সারাই আনবে তাই কর আচ্ছা ঠিক আছে যা পরে অগুলোকে তিন দিন করলাম তিন দিন করার পর দিই যে কামালই সব টাকা লয়ে যায় মানে আমরা যদি একজন পাই ২৫০০ ওই মনে করেন একলাই পাইলো ৭০০০ ৮০০০ না এটা তো ঠিক না পরে আমি খোকন ডাক দেব কি খোকন লুৎফর ওকে দুজনে ডাক দিলাম আমি লুৎফর এই যে জিনিসগুলি কার এটি কই কামালের আমি আমি যদি এটি কিনে দিই তাই আমার কি তোরা কামালের মতো বাঘ দিবি কহ অবশ্যই দিন আমি এটি আমি কিনে দিব দে পরে ওই লুৎফরের নিয়ে আমি কারণ বাজার এলাম কারণ বাজার আইয়া ভিতর থেকে কামারপট্টি থেকে এটি বানাইলাম
মানে কি কি বানালেন
বানাইলাম তিনটা ছুরি বানাইলাম বড় দুইটা চাপাটি এটি বানাইয়া আমি আর কিছু লাগবে পরে বললো না ছোট্ট একটা চাকুলো আমি তো ল যেটা লবি ল পরে দিলে টোটাল ১৭০০ টাকার বানাই দিলাম আমি বানাই লুৎফর দিয়ে দিলাম ওই নিয়ে ওর জায়গা মতো রেখে দিল এই মনে করেন রাত্রে আমার নেতৃত্বে চিন্তাই চলতেছে যা কদিন গেলাম প্রথম আর কি প্রথম তা আমি গেলাম আমি অবাক করলাম এইভাবে কর পান্থগুঞ্জের পরে একটা কিন্তু কালভার্ট আছে কালভার্টার ওইখানে কিন্তু ওই সময় রেলিং ছিল না কিন্তু সচরাচর যাওয়া যেত তো এখানে মানে আমরা বসে থাকতাম তো সকলে লুঙ্গি পরা তো এখানে বসে থাকতাম তো অনেক সময় আছে পুলিশ এসে গিয়ে কি করছ তার টয়লেট করতেছি তো আর কিছু কইতো না যাইতো গা পুলিশ তো উনি বসে রয়েছে বসে থাকার পরে তো ওই লোক
আপনাদের টার্গেট কারা ছিল যেকোনো লোকজন
যেকোনো লোকজন বলতে কি মনে করেন রিস্কে আসলে বোঝা যেত যে লোকটার কাছে টাকা আছে কিনা মানে চেহারা দেখলে মাপা যায়
মানে রিক্সাওয়ালাকে ধরতেন নাকি রিক্সার উপরে
না 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 কখনোই আমরা রিক্সাওয়ালাকে ধরতাম
মানে রিক্সার উপরে যারা
থাকে প্যাসেঞ্জার
প্যাসেঞ্জারকে ধরতেন এবং সাধারণত রাত কটার দিকে আপনারা এটা করতেন
১২টার পরে
যখন রাস্তা ফাঁকা হয়ে যেত
একবারে ফাঁকা
রাস্তা যখন ফাঁকা হতো ওকে হ্যাঁ বলুন
তারপরে মনে করেন আমি তনুল বাংলা মোটর মুচুরা আমি দাঁড়াই না তা মুচুরে দাঁড়াইয়া দেখলাম একটা লোকের টার্গেট করলাম প্যান্ট শার্ট পরা মানে হাতে একটা ব্রিফ কেস তো টার্গেট করলাম যার কাছে ম্যাক্সিমাম ৫০০০০ টাকা হবে তা আমি আবার ওই লুৎফর নামের পোলাটারে আর একটা ফোন দিলাম লুৎফর এরকম এরকম রিস্কা যাইতেছে এই লোকটারে বিরা আমি আইতাছি কারণ ওর কাছে টাকা আছে আচ্ছা ঠিক আছে পুরো আই আই দিকে ব্যারিকেড দিল ব্যারিকেড দেওয়ার দলো দুরা কোবাকুবি শুরু করে দিছে
কোবাকুবি মানে কি মানে ধরি
ধরি কুক মানে চিৎকার বাক্য দিতেছে ওই লোকটা মনে করেন যে আতাম পাতাম চিল্লাইতেছে আর কি করতেছে আবার এই সাইড থেকে একটা পিক আপে ওই যে আপনার ৭-৮টা লেবার ওরা মনে করেন দাঁড়াই গেছে আর আমার গ্রুপ ওরা হলো ৪ জন আমি তো পিছনে আইতাছি আমি দেখি পিক আপ দাঁড়াই গেছে তা আমি চিন্তা করলাম যে ওরা ৮ জন যদি দাওয়া দেয় তাহলে তো পোলা পেন্টু সব ধরা খেয়ে যাবো পরে আমি করছি কি ওই খোকনের রাতে যে অস্ত্রটা ছিল ওই চাকুটা লয়ে আমি দিছি দূর ও সামনে দিকে আমি দূর দে নাহলে একবার জব করলাম বাচ্চারা সব যা খারে সুস্থি লেগে ওর কইছি পরি দে যে তারপরও টানবে না পরে আমি মনে করেন যে কই কি যাবি না গুলি করে দিম মানে হু দেয় কোমরে হাত দিছে আমি যাবি না গুলি করে দিম ধরতে না গুলি করে দিম এমন করছি পরে ওরা গাড়ি টান দে গেছে যাক পরে ওরে ই করলাম ওর করার পরে পরে চিন্তা করলাম জ্বালায় একটা কুর্সি কিছুক্ষণ দূরে সরে যায়
মানে ওই লোকটার কাছ থেকে আপনারা টাকা পয়সা নিলেন
টাকা পয়সা নিলাম
এবং লোকটা কি ক্ষতি করলেন
ওই লোকটারে ৬০টা কোপ দিছিল
১৫০০০ টাকা
ছিল আর আপনার দুইটা মোবাইল ছিল তো উনি যে ১১০০ মডেলের সেট গুলি এটি দুইটা মোবাইল ছিল আর গলায় একটা স্বর্ণের চেন ছিল হাতে ঘড়ি ছিল এগুলি সব রেখে দিছি কিন্তু হাতে একটা আন্টি ছিল তো সর্বশেষ আমি যাই মানে আন্টিটা দেখছি যখন আন্টিটা দেখছি আমি কি একদিকে আন্টি রয়ে গেছে পরে কে ভাই আন্টিটা নিয়েন না আমি ঠিক আছে ভাই আন্টি নেবেন আপনি জানবেন পরে গেছে গা যাকে আমরাও গেলাম গে যাওয়ার পরে ভিতরে যাই অনেকক্ষণ বই রেলাম বই থেকে ঘন্টা খানিক পরে আবার আইসি আবার আইয়া স্ট্যান্ড প্লাজার সামনে আইসি স্ট্যান্ড প্লাজার সামনে আই দিয়ে যে কোন জায়গায় পুলিশের গাড়ি আছে কিনা দিয়েছে না পুলিশের গাড়িও নেই র্যাবের গাড়িও নেই বুঝা এইবার স্ট্যান্ড প্লাজার সামনে সালমা স্টোরে গুলি দিয়ে বাইরে ও আর একটা ধরতে গেলাম ওন একটা ধরলো এটার কাছে পাইলাম প্রায় ২০০০০ টাকা আমি বুঝা আল্লাহ বুঝছি এর তার কাজ করানোর দরকার নাই তোরা এক কাম কর লুৎফরে বললাম যে যাবে জিনিসগুলি যায় লাগাইয়া জায়গা মতো থুয়ে তো জিনিসগুলি জায়গা মতো রাইখে এলো মানে অস্ত্রগুলি জায়গা মতো রাইখে এলো রাইখে আর পরে আমি বললাম যে যে যার মতে তোরা সবাই নীল খেতায় আপর তা কয় কি লেগে আমি কই নীল খেতায় তো কিছু আপর পরে ওরা যে যার মতে নীল খেত গেল গা তা আমার কাছে মোবাইল এলো এলো মানে ওই দিন দুইটা চিন্তাই করলাম তা দুইটা চিন্তাই তিনটা মোবাইল আর এর কাছে পেলাম ৭০০০০ এর কাছে ২০০০০ ৯০০০০ টাকা
ওকে
তাই মানে টাকা লয়া তাই আমি পরে করলাম কি মানে লুঙ্গিটারে উঁচা করে পড়লাম লুঙ্গি পরাছিলাম তো লুঙ্গিটারে উঁচা করে পইরা গামছা একটা গলায় লইয়া টাকাটি কোমরে আমি গুজ্জা পরে একটা রিস্কা লইয়া আইতাছি আমার এলিফ্যান্ট টাইজে করে পুলিশ সিগন্যাল আমি আতু ডেকে স্যার কারণ বাজার তাইছি গলায় গামছা পরে ঠিক আছে যাও তাই আমি গেছি নীলখাত যাইয়া সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে অনাম কই তখন ফসর হয় না, মানে আজান দেয় নাই ফজরের। তাই আমি কই ফজরের আজানটা দেখ, ফজরের আজানটা দিলে যাবো কেনে, কই যাবো আমি আর যাবো না বয় এনে। পরে ওখানে বইয়াই হোটেলের ভিতরে বই, মানে হোটেল মাত্র খুলছে আর কি, তো ওই জায়গায় ভিতরে বই আমি অগ সবার টাকা দিলাম। মানুষ হইলাম আমরা পাঁচজন, আমি সহ। তাই আমি কই দেখ পাঁচজন মানুষ, টাকা হয়েছে এই কয় টাকা, এই কয় টাকা খরচ হয়েছে, অন্তরা ক কেমনে কি করবি, কারণ তোরা তো কামালরে মনে করে এক্সট্রা অর্ধেক দিয়া, এরপর অর্ধেক আমার সবাই নিতাম, এটা করানোর দরকার নাই, মনে করে এক্সট্রা 10,000 টাকা এনতে রাখিয়ে দিলাম। যেমন এই 10,000 টাকা রাখলাম, যদি কেউ এর ভিতরে অ্যারেস্ট হয় তাহলে আরে সারাই আনো এটা দিয়ে। হ্যাঁ মাইনে নিল, মনে করেন এক একজনের ভাগে, কেউ পাইতো আগে পাইতো 2,500, 1,500, 2,800, আর এখন মনে করেন যে অনেক টাকা তো ভাগে পেয়ে গেল। যাক বাঘটা করে দিলাম, সবাইটা সবারই দিয়ে দিলাম, যার মোবাইল নেই আরে মোবাইল দিয়ে দিলাম চালা যায়। তারপরের দিন থেকে শুরু করলাম, মানে এমনি করতে করতে প্রায় 10-12 দিন এরকম করলাম। টাকা পয়সা যা কামাইতেছি, এগুলি মনে করেন আমি ভাঙ্গে চুরা খাইতাছি, এক এক জায়গায় যাইতাছি, একটা জিনিস কিনতাছি, দেখতাছি, যে চাইতাছে আরে দিতাছি। পরে আর একদিন এক লোকে একটা ইনফরমেশন দিল কি, যে এক জায়গা দিয়ে 3.5 লক্ষ টাকা যাবে, টাকাটা যদি রাখতে তাহলে একটা পিস্তল লাগবে। আনাম পিস্তল কই পাবো, আমি তো পিস্তল আনতে যাইতে হবে দেশে। পরে ঘুরতে 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 কোনো মাথায় কোনো কাজ করে না, পরে দিলাম সাইনটা ফোন, আমি ভাগি না এই কাহিনী বাবা, আমার তো একটা জিনিস লাগে, তুই একটু জিনিসটা দিতে রোজ। পরে কয় বাবা যদি চুটমুট খেয়ে যায় আমার এটা কিন্তু তোর ফেরত দিতে হইব। বাবা চুট খাবো না, আর চুট খেলে আমি ফেরত দিব, যদি আমি বাইসা থাকি, আর মরে গেলে তো নাই। আচ্ছা ঠিক আছে, তা তুই আয় লয়ে যা। পরে আমি কইলাম তুই মামা কাটায় আমি আইতাছি। পরে আমি মামা যায় ওই পাশ যা পিস্তলটা লয়ে এলাম, আইন না ইনফরমেশন দিল সিএনজি ড্রাইভারে, আর সিএনজি দিয়ে প্যাসেঞ্জারটা যাবে।
ওকে
3 লক্ষ টাকা থাকবে আর কাছে, ও বলছে যে 1 টাকা যদি কম হয় টাকা আমি পুরাই দেবো। ঠিক আছে, তো কেমনে কেমনে কি করতে হবে, সিএনজি ড্রাইভার কইলো যে আমি রাস্তাতে যাবো, মানে এর সাথে তো আমার ফোনে টকিং হবে।
সিএনজির সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? সিএনজি ওয়ালার সাথে,
সিএনজি ওয়ালার সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি ওই যে যখন নীলখাত যেতাম না, নীলখাত যায় যখন প্রতিদিন দেখতে জ্বালায়, প্রতিদিন এরা আহে, প্রতিদিন আয় মনে করেন ভালো ভালো খাবার খায়, কেউ তেহারি খায়, আর কেউ যদি রুটি খায় তো মনে করেন নেহারি ছাড়া রুটি খায় না, মানে আর সিগারেট খায় সবাই মনে করেন ব্যানসুন সিগারেট খায়, মানে সবাই একেবারে ঠাসকি লেগে গেছে। আরে বাবার বাবা, মানে চেহারা তো ততটা ভালো না যে কবে যে গেলি ধনী ঘরের পোলা পাইন, তা তো না, কারণ চেহারা তো বুঝে যে কামলা কামলা বাপ। পরে একদিন দুই দিন তিন দিন ফাট করে আমার একদিন জিজ্ঞেস, ভাই আপনারা কি করেন? পরে ভাই আমরা কি করি এটা জানি, আপনার লাভ কি? কয় ভাই আমি সিএনজি চালাই। আমাকে আপনি সিএনজি চালান ভালোই তো, আপনি ড্রাইভারি করেন ভালো কাজ করেন তো জান ভালোই তো। না ভাই আপনারা কি করেন? আমাকে করবেন আমার লাগে? কয় হওয়া করবো, আমাকে আমি তো চুরি করি, আপনি আমার লাগে চুরি করবেন? পরে আইসা দিস, আমি হওয়া চুরি করি, দেখছেন চুরির টাকা। পরে কয় আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দেন, আমি নিয়ে যান। পরে নাম্বার দিয়ে দিলাম, নাম্বার নিয়ে গেছে। তো প্রায় দিনই ফোন দেয়া জানায় কি অবস্থা ভাই, কুই আছেন কি? হ্যাঁ ভাই ভালো ভালো হয়েছি, কথাবার্তা যাক
বাংলা
মোটর দিয়ে আমি কাঁঠাল বাগানের এনতে ঢুকবো, আপনারা এনতে যেমনে পারেন, আপনাদের সিস্টেম অনুযায়ী সিগন্যাল দিবেন, আমারও মাইট দিয়ে নেন। ঠিক আছে, মাইট দিতে তো আর কিরকম দিব না। পরে আইলো, আর পরে ফোনে তো কথা হইতেই আছে, আর ও ফোনে কথা কয় মানে ওই প্যাসেঞ্জারে কথা বলছে, রে মিয়া তুমি গাড়ি চালাইতেছ এত কথা যদি তোমার বউ লগে কও তো কেমনে গাড়ি চালাইবা?
মানে বউ সেজে আপনাদের সঙ্গে কথা বলতেছে,
মানে আমি ওর বউ বুঝাইতেছে হ্যাঁ তুমি ঘুমাও এই সেই, মানে বউর লগে আর কি যেভাবে কথা বলে ঠিক এইভাবে কথা বলতেছে। তখন যখন কইলো বাংলা মোটর দিয়ে ঢুকছি, তখন আর কি সিএনজিটা আটকা মাটকানোর পরে সিগন্যাল দিলাম, হয়তো গাড়ি থামিয়েছে কমানোর পরে গেট খুললো, গেট খোলার পরে ধরছে, ধরে লোকটারে আমি বলছি যে পিস্তলটা শো করছি, পরে আমি বলছি যে ভাই আসলে আপনি চিল্লা চিল্লি করেন না, আপনার লগে যা আছে এগুলি সব দিয়ে দেন, চিল্লা চিল্লি করলে ভাই কাম হবে না, আমরা এগুলি নিয়ে যাবো, উল্টা আপনার মাইর দূর খাইবেন, কোনো লাভ হবে না, কেউ বাঁচাবেন আপনারে। পরে লোকটা কয় ভাই আমার অনেক কষ্টের টাকা, আমি টাকা সবাই কষ্ট করে কামাই, আমরা কষ্ট করতেছি না, এ দেন না সারাটা রাজ্যে বয়ে রয়েছি মশাইকে, আমরা কিছু রায় আনে এত কষ্ট করতেছি কি লেগে, টাকার লেগে তো দেন টাকা দেন। পরে ব্রিফ কেসটা লইলাম, লয়ে চেক মেক করিয়া এর কাছে মোবাইল টোবাইল পাইলাম, পাই যাক লয়ে লইলাম সবকিছু, লইয়া পেলাম সিএনজি ড্রাইভার, করলাম সিএনজি ড্রাইভার মানে ও একটু লড়াচড়া দিছে, গেট খুললো আরো মনে করেন মায়ের ইচ্ছা রম ঘুষাইছে ওরে, যা গ্লাস মেলাস ভেঙে দিছি টাইনা জায়গা গাড়ি, পরে গেছে গা তোর লগে তো কথা হইতেই আছে।
মারটা আপনাদের প্ল্যানই ছিল, কারণ মার না দিলে আবার যদি সন্দেহ করে,
হ্যাঁ যদি আরো সন্দেহ করে।
ওকে,
পরে ওর মোবাইল রেখে দিছি।
ওকে,
ওর মোবাইল রেখে দিছি, ওর মোবাইল যে রেখে দিছি, রেখে দেওয়ার পর আমার চিন্তা হলো যাই হ্যাঁ
যোগাযোগ করবে কিভাবে,
যোগাযোগ করবে কিভাবে, এবার টাকা দুম করতে।
ওকে,
আমি ওই নীলখাত গেল পাইব না, দূরে এনতে আগে পাচ্ছি। যাক পরে গেলাম, আমি তো পিস্তল একটা পেয়ে গেছি, বাইকনের ফোন দিলাম, বাইকনা কাজ তো হয়ে গেছে বাবা, তোর জিনিসটার দাম কত কম, এটা কি কস? আমি হ জিনিস আমার লাগবো, তুই এক কাম কর, তুই আমার মামা মানুষ বেশি দেওয়ার দরকার নাই, তুই আমার 8,000 টাকা দে, আমি বাকিটা দেখবো না, আমি টাকা লয়ে যা। পরে 8,000 টাকা দিয়ে দিলাম, এই মনে করেন একটা পিস্তল আমার হয়ে গেল, তখন আমি মানে খুব খুশি। আল্লাহ, আমি তো বড় একজন গুন্ডা হয়ে গেছি, একটা পিস্তলের মালিক আমি, চার পাঁচটা পোলা বেঞ্চ আমার কথায়, আমি তো অনেক কিছু, যাক ভালো চলতেছি। পিস্তল দিয়েছেন,
টাকা কত পেলেন ওখানে? টাকা পেয়েছিলেন পুরো টাকা?
তিন লক্ষ টাকায় পেয়েছিলাম, তিন লক্ষ টাকা পেয়ে তারপরে আবার বাংতি পাইছিলাম প্রায় সাত আট হাজার টাকার মতো। কতদিন ওরাও বললো যে মামা আমার দশ টাকা দিল, দশ টাকা এমনি। আমি না বেটা, তোর কথায় কাজ করছি, এটা কি কস, তোর দশ টাকা দিবো কিলে, তুই কর কত দিব, তুই যদি কর যে আমার অর্ধেক দিতে অর্ধেকই দিব। ওরাও কয় মামা আমার বেশি দেওয়ানোর দরকার নাই, আমার পঞ্চাশ হাজার টাকা দেন।
আচ্ছা
ঠিক আছে বাবা, তুই পঞ্চাশ হাজারই নে, কারণ তুই না করলে তো কাজটা পাইতাম না। ঠিক আছে যা, তোরে দিয়ে দিলাম, তুই লয়ে যা, তুই যোগাযোগ রাখিস। যা ক্যামেরার সামনে এখন মনে করেন একটা পিস্তল হয়ে গেছে, একটা পিস্তল আছে, আমি চিন্তা করি যদি আর দুই একটা থাকে সবের কাছে একটা একটা দিলে মানে গ্রুপটা শক্তিশালী হইব। তা আর একদিন মামুনপুরে একটা লোক, আমি জানলাম যে হ্যাঁ পিস্তলের ব্যবসা করে, তাহার কাছে গেলাম একদিন, যে ভাই একটা কাজ করবো, আমার একটা পিস্তল দেন। প্রতি কাজে আমার দশ হাজার করে দিবি, কারণ পিস্তল নিয়ে গেলে কোনো কাজে এক লাখ টাকার নিচে আসবে না, এটা লগ টার্গেট। আর যদি একটা গুলি ফাটে মানে ছয়টা বিচি দিয়ে দেবে, ছয়টা গুলি দিয়ে দেবে, ছয়টা গুলি যদি একটা গুলি ফাটে তাহলে প্রতি গুলিতে বিশ হাজার দিতে হবে। ঠিক আছে দিন ভাই জান, পরে বিশ হাজার টাকা গুলো বিশ হাজার টাকা দিয়ে দিলাম। তা এর মধ্যে আমি আবার মনে করেন যে জুয়া খেলা শিখে গেছি।
কোথায় খেলতেন?
জুয়া খেলতাম বিভিন্ন জায়গায়, সদরঘাট যে টার্মিনালে খেলতাম, তারপরে ওই মুক্তিযোদ্ধা ক্লাবে।
কিভাবে খেলতেন মানে কি দিয়ে?
টাস দিয়ে, টাস দিয়ে,
টাস দিয়ে, টাস
কাটাকাটি মানে এপার ওপার কাটাকাটি খেলতাম। তো এই জুয়া খেলি, জুয়া খেললে টাকা এনে কামাইতেছি, এনে দিতেছি, মানে টাকার প্রতি কোনো মায়া দেয় নাই, যে যেমনে কামাইতেছে, পারতাছি, বাংতাছি, খাইতাছি, শেষ, টাকা চাইতেছি, একজনে দিতেছি। কি
মেইন কাজটাই হচ্ছে ছিনতাই?
হ্যাঁ, ওই সময় টোটালি।
ওই সময়টাতে পুলিশের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ ছিল?
পুলিশের সঙ্গে যোগাযোগ হয়েছে।
পুলিশরা আপনারা চিনতো ওই সময়টাতে যে আপনারা চিন্তাই করছেন বা দুই নম্বরে?
এই যখন পিস্তল হয়েছে তখন চিনছে।
কিভাবে চিনলেন, কিভাবে যোগাযোগ করলেন?
কিভাবে চিনলাম, একদিন কারণ বাজার মুচুরে থেকে আমার একটা পোলা ধরে লয়ে গেল, ধরে লয়ে গেছে, আরে চেক করছে ওর কাছে একটা ছুরি পাইছে, মানে পায়া কয় যে ছুরি চাকু মামলায় চালান করে দিব। পরে কয় যে ভাই ঠিক আছে, তাহলে আমার বাইরে ফোন দিবে, আর কতক্ষণ কয় দে তোর বাইরে ফোন। পরে ফোন দিল, তো ফোন দেওয়ার পরে আমি বললাম যে দেখেন আপনি যদি ওরে দিয়ে দেন চালান করে কোনো লাভ নেই, এতে আপনার পকেটে দুই টাকা পাবো না, তাহলে লাভ কি ওরা চালান দেয়া? ওরা এক কাজ করেন, ওরা যদি আপনি সাইডে দেন আপনি কিছু টাকা পাবেন, আপনার এটা লাভ আছে। পরে কয় তুই কি আমার ঘুষা দোষ? আমি কই ঘুষ না, এটা হলো মনে করেন বন্ধুত্বের সম্পর্ক, কারণ আমি চুরি করবো আপনি ধরবেন আর আপনি আমার সারবেন, এটাই নিয়ম, এটাই করেন, আপনার আমি ব্যবসা করি এটাই ভালো হইব। পরে আচ্ছা ঠিক আছে, কত দিবি কো? আমি আপনি চান কত চাইবেন? কাম তো চাইলে এক লাখ চান। আমি বলেন এক লাখ আপনিও চাইবেন না আর আমি এক লাখ দিব না। কি লিগা? কারণ মামলা কতটুকু এটার আগে ওজন মাপতে হইব। পরে আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই দশ হাজার টাকা দিয়ে একটা পোলা পাঠিয়ে দে, তুই আয়া আর লয়ে যা। তা আমি চিন্তা করলাম যে আমি যদি যাই আমারই তো বান দিতে পারে, কারণ টাকার কথা আমি মোবাইলে ঠাস ঠাস করে কইতাছি, তাহলে ও চিন্তা করবে আমার বান দিলে তো আমার টাকা তো আরো বেশি বেরোবে। আর গুরু না, আপনি আমার চেহারা এখন দেখবেন না, সমস্যা নেই, আমি একটা লোক পাঠাই দিতেছি, ওর কাছে সাত হাজার টাকা দিয়ে দিতেছি, আমার পোলাটা ছাড়িয়ে দিলাম। পরে কাছে দে যাক, যাই ঠিকানা দিয়েছে, ঠিকানা মতো পাঠাই দিলাম। পরে ওরে না ছাইড়া তোর এই পোলা সব আটকা দিল। আমি দেন আটকে কত খেয়েছেন? সাত হাজার কয় হওয়া। আমি কই কালকে যদি ওকে জামিন না করাইতে পারি আমি ঢাকা সরকারের মুখ দেওয়াবো না। আপনি ওকে কি করবেন? অন্য জেলে রাখবেন, থানায় ভরবেন, সকালে চালান করবেন, দুপুরে কোড উড়াইবো, দুপুরে কোড উড়িলে আমি লগে লইম, আপনার লাভ কি? আপনি সারা জীবন খালি খুঁজবেন আর ঘুরবেন, কেউ পাইবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়িয়ে দিতেছি, আমি তোর লগে বেমিনি করবো না, কিন্তু তুই আমার লগে বেমিনি করিস না, আমার নাম্বারটা রেখে দে। আমি ঠিক আছে আপনার নাম্বার রেখে দিলাম, আর আপনার এই এলাকায় যখন ডিউটি পড়বে তখন আপনি আমার ফোন দিবেন, আপনার বাজারের টাকা প্রত্যেক দিন আপনি আমার লয়ে যাবেন, আমি আমার পোলা পানি কি করে রেডি, আপনার দেওয়ানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে,
পুলিশের সঙ্গে
একবার পুরো কন্টাক্ট করে আলাম যে প্রতি সপ্তাহে ঠিক আছে আপনি দশটা মুরগি পাবেন, এরপরের দিন আর ডিউটি জায়গায়, আমি মানে টাকা দিয়ে ডিউটি জায়গায় ফেলায়। যাই হ্যাঁ ভালো, আয় ফোন দিয়েছে বাইক নিয়ে আমার তো ডিউটি। আমি আচ্ছা ঠিক আছে, সারা রাত তো আছেন কয় হ আমি সকালে যাইতে সময় মুরগি লয়ে যান। প্রথম দিন দিয়েছি পাঁচটা মুরগি, আমি জানি লয়ে যান, আমি জানি এক লোক দিয়ে পাঠাইছি, আমার এক ছেলের দিয়ে পাঠাইছি, জান দিয়ে যায় মামার দিয়ে মামার লয়ে যান। ও মামা তো পুরো খুশি, বাইক নিয়ে তেমনি সামনে করতে করতে তার লগে খুব একটা মানে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেল।
আপনি জুয়ার প্রসঙ্গে ছিলেন, সেই সময়টাতে জুয়াও খেলতেন?
তারপরে জুয়া ঠুয়া খেলি। তো একদিন আইসি মানে ওরা এক সাইডে গেছে কাজ করতেছে, আমি এক সাইডে, আমি এক সাইডে বলতে আমি সোনারগড় মুচুরের এই সাইডে, লুঙ্গি পরা গামছা গলায় দাঁড়ায় রয়েছে, দেখি এক রিস্কা এক ভদ্রলোক আসতেছে বয়স্ক টাইপের। তা ওই দারোগার গাড়িটা হনই দাঁড়ানো, তা আমি বললাম যে মামা
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে কনফেস করছে। একজন ছিনতাইকারী হিসেবে ওকে এখন পর্যন্ত আপনারা চিনছেন, ওর যে অপ্রিয় সত্য সেখানে আমরা এখনো জানার অনেক বাকি, শেষের দিকে আসতে চাই, এবং তার জন্য প্রচুর সময় আমাদের হাতে আছে। চার মিনিট পর আমরা আবারও ফিরব। আপনারা যদি আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমাদের সামনে বসতে চান, লাখো মানুষের সামনে কনফেস করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এছাড়া আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। ফিরছি ঠিক চার মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আরিফুল রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্যে। যারা কনফেস করতে চান ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এছাড়া যারা SMS করতে চান, SMS এর মাধ্যমে আমাদের এখানে আসতে পারেন। আমাদেরকে SMS করার নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরছি আবারও শরীফুলের কাছে। শরীফুল, তারপর যেটা বলছিলেন যে ওনার গাড়িতে উঠে যেতে হতে পারে বা কিছু একটা,
তো বললাম যে মামা এখানে পরিস্থিতি যদি ভয়াবহ হয় তাহলে কিন্তু আমি আপনার গাড়িতে উঠে যাবো। ঠিক আছে, তুই যদি আমার গাড়ি পর্যন্ত আসতে পারস তো আইয়ে পড়লি, কারণ গাড়িটা তো পুলিশের কাছে। ঠিক আছে, তা কি করবো, কিচ্ছু নাই, লগর ওই সাইডে, মানে কেউ ডাকও দিতে পারি না, লোক হয়ে পড়ছে। পরে দেখি সাইডে একটা 10 ইঞ্চি ইটা, ইটটা রাতে লোয়া পিছনে লোয়া খারাপ হয়েছি, রাস্তা সাইডে যায় মানে আইসে রিস্কা সিগন্যাল দিছি, রিস্কা সিগন্যাল দিছি, পরে রিস্কালা রিস্কা থামানো, পরে দৌড়তে যায় রিস্কালার ধরেই মারছে এক চটকা নাই। চুপ করে বয়ে থাকেন ভদ্রলোকের মতো, পরে থাবা দিছে শার্টের পকেটে, থাবা দিয়ে দিয়ে শার্টের পকেটে টাকা আনো, পরে প্যান্টের পকেটে টাকা পেয়েছি, পরে আমি বাইর করেন মাথা সিসাম, পরে বাইর করেন করতে করতে বাইর করছে টাকা, আমি থাবাই তুবে লইছি, লওয়ার পরে পাইলাম মোবাইল, লইলাম একটা, পরে লইয়া আমি করছি কি, দিয়েছে পরিস্থিতি ভয়াবহ, লোকজন চারিপাশে, আমি দিছি দৌড়, এক দূরে যাই গাড়ির ভিতর বয়ে গেছে, পিছন দুইটে গাড়ির ভিতর বয়া আমি কইতেছি পুলিশটা ভাই আমার হ্যান্ড কাপ লাগান, আরে কি লেগে হ্যান্ড কাপ লাগান, আমি ওই গাড়ির সবাই কিন্তু আমি চিনি, সবাই আমার চিনি, আর ভাই হ্যান্ড কাপ লাগান তাড়াতাড়ি, আমার দাওয়া দিছে কোন ক্যাম্পে হওয়া ধরেন না হ্যান্ড কাপ লাগাই দিছে, এই পাবলিক কি চাই পুলিশের গাড়ি এটা, পুলিশে ধরছে সব পুলিশ বুঝবে থানায় যাবে মামলা হবে, এই বক্কর চক্কর বেড়া আইসা এক আমার মাইরা ধুইরে টাকা পয়সা লয়ে গেছে হ্যান ত্যান ফ্যান, পরে মানে এর সামনে বই মানে ওই লোকটা নিচে দাঁড়ানো পাবলিক সব চাপাই দিছে পুলিশে, ওই লোকটা নিচে দাঁড়ানো আমি গাড়িতে বহ, তাই দেখতেছে যে আমার ফোন আছে আমি ফোনে কথা কইতেছি, আমি কই হা কই মানে একবারে ফিলি মানে ওই লুৎফর ফোন দিছে, হা দোস্ত কই আছো তুমি, কা আমি তো সাত রাস্তা মোড়ে আছি, আমি ওই দোস্ত আমি সোনারগাঁও মোড়ে আছি, তাই জায়গা আমি একটা কাজ করছি কথা কইতেছি, তো তুই থাক দশ পনেরো মিনিট লাগবে আমার আইতে, তুই থাক আমি আইতাছি, মানে এই লোকের সামনে বই আমি এই কথা যখন কইছি না
কত শতাংশ মানুষ এটাকে হজম করতে পারছেন মানে বিলিভ করতে পারছেন যে এরকম করে একটা পুলিশের গাড়িতে উঠে যাবে এবং সেখানে ও সাপোর্ট পাবে ইনফ্যাক্ট এই ধরনের কাজ করার পরে, এবং দ্যাটস রিয়েলি হ্যাপেন ইন আওয়ার সিটি, হাউ ইট ইস পসিবল, আপনার জায়গা থেকে আপনি বিলিভের জায়গা থেকে কতটুকু নিতে পারছেন, যদি মনে করেন যে শরীফুল যা এখানে বলছে সেটা সত্য এবং দ্যাট ইস পসিবল তাহলে আপনি লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে দিস ইস নট পসিবল তাহলে আপনি লিখবেন নো। আমি একটু আস্থার জায়গাটা দেখতে চাই আপনাদের, যে যে ঘটনাটা ও বলছে সেখানে কতটুকু মানুষ বিলিভ করেন যেটা সত্যি সত্যি সম্ভব। ফাইন, আপনি যেভাবে ভোটটা করবেন প্রথমে লিখবেন এ বি সি স্পেস ইয়েস অথবা নো, আমি আবারও বলছি প্রথমে লিখতে হবে আমাদের স্টেশনের নাম এ বি সি স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, ঝটপট পাঠিয়ে দেবেন, আমরা একটু পরেই জানিয়ে দেবো আপনাদের এসএমএস পোলের রেজাল্ট যে কত শতাংশ মানুষের এই ঘটনাটাকে বিলিভ করছে বা কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিলিভ করতে পারছে না। ওকে ফাইন, তারপর
তারপর কথা বললাম, কথা বলার পরে বললো যে ঠিক আছে তো আপনি থানায় চলেন, এটা মামলা করতে হবে, সিজার লিস্ট আছে সেই বক্কর চক্কর, আর বুঝালো, আর বুঝানোর পরে মানে ওই লোক বুঝে গেছে যে আসলে কিছুই হবো না, আপনি থানায় আসেন, মানে থানায় আসেন কোয়া গাড়িটা আনতে জায়গা বেড়া হয় খাটে বলদের মতো, আমি থানায় পড়েন সমস্যা নাই আপনার পাই যাবেন জিনিস পাই যাবেন, আমি তো আপনার ডান নিছি না ৭০০ টাকা বিল দিয়ে আমি আর হায়ার কাছে সব টাকা দিনি, মামা ৫০০০ টাকা আছে তো কাজ করেন আপনি ৯,০০০ আর আপনার সেফাই সালাদ গো দিয়ে দিই ২-৩০০ করে, পরে আচ্ছা ঠিক আছে তুই যেটা ভালো মনে করো, তো হায়ার দিলাম ১,০০০ আর লগে আসলো ৪ জন, ৪ জনকে দিলাম ২,০০০, তারপরে ২,০০০ দেওয়ার পরে আমি চিন্তা করলাম তারপরে তো আমার কাছে অনেক টাকা আছে, এর কাছে টাকা পেয়েছিলাম আমি ৩২,০০০ পরে গেলাম সাত রাস্তা মোড়ে এলাম আয়াজি গেলাম অগকামের কাছে,
বুঝতেন কিভাবে যে এই মানুষগুলোর কাছে টাকা আছে, কারণ এত টাকা দিয়ে মানুষ তো মুভ করার কথা না এত রাতে,
এরা আসলে মানে একটা জিনিস টার্গেট করতাম যে কে ব্যবসায়ী যার টাকা আছে সেই বইলা দেয় যে আমার কাছে টাকা আছে, কিভাবে বলে যেমন মনে করেন যে একটা লোকের কাছে যদি টাকা থাকে সে কিন্তু বারবার জায়গাটা হাত দিবে, বাপ তার বাপ ভগ্নি মানে অন্যরকম একটা খুব ভয়ের প্রবৃত্তি থাকে যে এইরকম থাকে, তো এইভাবে বোঝা যায় আরকি, তো এরকম খুব কম হয়েছে যে জীবনে মনে করেন যে আটকাইছে আটকে টাকা পাইনি, এরকম খুব কম হয়েছে, হয়নি বলে চলে, তো যাই আইলাম সাত রাস্তার মোড়ে আয়া কাছে খোঁজ খবর নিলাম যে এই যে না ওরা খুব ভালোই ওরা ইনফরমেশন আছে কাজ করবে, তো যা কইরাতে কাজ কাম হইলো মোটামুটি ভালোই হইলো, আইলাম আয়া এরপরে একে একে চারটা পিস্তল সংগ্রহ করলাম আমি, আর একটা কাজ করবো ওই কাজটা অনেক বড় কাজ ৭,৫০০০০ পাবো ওই সিএনজি ড্রাইভারের ইনফরমেশনে, কারণ ওর ইনফরমেশন ভুল না, যাক ৭,৫০০০০ পাইনি কাজ করলাম, কাজ করতে গেলাম কাজ করে সাকসেস করে আসলাম, টাকা পেলাম ৩,৫০০০০ টাকা ৩,৭৫০০০০ টাকা, তো সকলে লুঙ্গি পরা গামছা গায়, তা আমি কইছি কি সবাই কইছি যে ভাই যে যার মতে কেউ কারোর জন্য অপেক্ষা করিস না, যে যার মতে চলে যা নীল খেয়ে, কারণ এখানে থাকলেই বেজাল প্রত্যেকের লগে জিনিস, আচ্ছা ঠিক আছে, আমি করছি কি মানে
লুঙ্গি আর গামছা কেন পড়তেন রাতের বেলা বোঝাতেন যে আপনারা শ্রমিক মানুষ,
আমরা লেবার কারণ বাজারে
যে মালটানা কাজ করেন, ওকে ট্রাক থেকে মাল নামান,
হ্যাঁ ট্রাক থেকে মাল নামাই কাঁচা মাল নামাই এটা বুঝাইতাম, এটা বুঝালে মনে করেন গামছা দেখলে মানে নিত, যাই হোক পরে ওরা পাঠাই দিলাম, ওরা দুজন গেল গা আমি একা রিস্কে বসি, আমি একা বসার পরে মানে পাট পাট করে ওরা ৪ জন রিস্কে উঠে গেছে, ঠিক আছে ওগো আমি বললাম যে তোরা যে রিস্কে উঠলি কাজটা তো ভাই ঠিক হইলো না, কারণ ৪ জন মানুষ এক লগে রিস্কে দেখলে পুলিশ ধরবে, একের মাস্ট বি আর এত রায় তোরা নাইমে যা, কেউ নামলো না তো আমরা চারজন বসা চারজনের কাছে পিস্তল একবার সবার কোমরে। তাই আমরা লুঙ্গি পরা লুঙ্গি নিচে কিন্তু প্রত্যেকের জাঙ্গা পরা
জি
জাঙ্গার ভিতরে রাখছি। তাই আইতাছি
৫%, ৯%, ৫%।
কম্পিউটার বলছে 75% হচ্ছে ইয়েস, 20% হচ্ছে নো এবং 5% হচ্ছে নো কমেন্টস। আফটার আ লং লং টাইম আমরা এসএমএস পোল দিয়েছিলাম এবং সেখানে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই ঘটনাটিকে বিলিভ করেছেন 75% অর্থাৎ 75% মানুষ এটাকে বিলিভ করেছেন, 20% বিলিভ করতে পারেননি এবং 5% নো কমেন্টস জানিয়েছেন। ওকে ফাইন, আমরা আবারও ফিরছি আপনার কাছে। হ্যাঁ, তারপর কি হলো? ড্রাইভার গাড়ি বলছিলেন
তো রিস্কা যাইতেছে, আই সাইড দি ড্রাইভার গাড়ি মানে দাপ করে র্যাবের গাড়িটা থামাই দিছে। তো র্যাবের গাড়ি থামাই দিছে পর থামছে কি ভাই এত রাতে কই তাইলা? স্যার কারণ বাজার তাইলাম, কারণ বাজার তো এক রিস্কা চারজন উঠছে গেলি। আমি কই স্যার এক রিস্কা চারজন গেলে রিস্কালে ভাড়া কম নেবে এর লিগে, স্যার লেবার মানুষ দেন না। পরে কয় নাম তোকে চেক করবো। আমি ঠিক আছে স্যার। তাই নাম তো কইছে পরে মানে র্যাব কিন্তু তখন খুব ভয়ঙ্কর একটা মানে র্যাব শুনলেই মানে আমরা ওই সময় বলতাম আমাকে বাসায় আর কি মানে র্যাবের দেখলে ইবলিশ শয়তান ওই সময় পালাই যায়। তা মনে করেন ভিতরে তো কাপাকাপি শুরু হয়ে গেছে। আর আমার কাছে যে টাকাটা ওই টাকাটা হচ্ছে আপনার গামছা আছে না, গামছার এক মাথায় বাঁধা এইভাবে গামছাটা বলে। তো নাম চেক করুন। তা আমি চেক করতে আসছি পরে মানে এবার সামনে আসছি পরে আমি স্যার আমার গায়ে দিন না, আমি আপনার প্রয়োজন আমার লুঙ্গি খুলে দিতেছি কিন্তু আপনি আমার গায়ে দিন না কেখ্যা। আমি স্যার আমার শ্বশুর লাগে। তাই সব মানুষ কিন্তু একরকম না, কিছু আছে যেমন মজার
আপনি সাহস পাচ্ছিলেন মানে এই এত কিছু এত কাছাকাছি গিয়ে কট হয়ে গেলে সারাটা জীবনের জন্য শেষ হয়ে যেতে পারেন এবং তারপরও আপনি এইভাবে নার্ভাস না হয়ে গেলে ম্যানেজ করতে পারতেন?
হ্যাঁ ম্যানেজ করতে পারতাম একবার খুব ঠান্ডা মস্তিষ্কে। আমি দেখে দিচ্ছি কিছু পর মানে লেবার যে একটা নমুনা লাগে না চাবি আর আপনার এখানে প্রায় 70-80 টাকার মতো খুচরা লুঙ্গিটা ধরে আমরা যারা দিছি যারা দিছি পর তো চাবি সরাটা বছর কয়টা পড়লো কি আমি স্যার এই যে চাবি এই যে আমার টাকা দেখছেন কহ আমি আবার লুঙ্গিটা পরছি লুঙ্গিটা সুন্দর মতো পরে শার্টটা দিয়া ব্যাস আমি দাঁড়াই রয়েছি। মানে অগো করাও কয় স্যার এই যে দেন লুঙ্গি ধরে আমরা যাইটা দেখতেছে। কারণ চিন্তা করছে যে লেবার একজনের কাছে যেহেতু কিছু পায় নাই তাহলে বাকিগুলি প্রশ্ন উঠে না চেক করার, কারণ লেবার চেক করে করবে কি। তাই যাক এই খোকন ওয় আবার জাঙ্গা পড়া ছিল না তো ওরা আমি ওই আমার বাম পাশে ছিল তো আমি টিপ দিছি দরকার না আমরা তিনজন করছি তিনজনে আর জাম পাওয়া তো রিস্কা উঠতেছি মানে একটা কই কি কয় তোর কাছে গিয়েছে রে। আমি স্যার লেবার এটি কি লিখেছে ঝামেলা করতেছেন স্যার বাসায় যাবো ঘুমাবো সারা রাত মাল নামাইছি। পরে কয় ওরা কিছু পর ওই করছে কি লুঙ্গি আমরা যারা দিছি যারা দিছি পরে ঝনম করে নিচে করছে
পিস্তল।
হ্যাঁ একবারে ঝন করে পিস্তলটা পড়লো। আমি করলাম কি গানসাটা ফলাই দিলাম কি পড়লো আমি স্যার আমার গানসা পড়ছে যারা দিছি গানসা পড়ছে আর চাবি শব্দ চাবি শব্দ যতই হোক মানে কনা চোরের 10 দিন গেরাস্তির একদিন। তো মনে করেন যে ফাট করে একটা লোকে গাড়িতে বসে নামে নাই আর চোখটা ওইদিকে গেছে। তো আমি করছি কি আমরা ধরিয়া মুখ করে আমরা উঠে তুলেছি তো এদিকে আসছে দেখে তারপর দেখছে ধরিয়ে মনে করেন সব পান কত ভালো করে চেক করে ওর কাছে এটা কি দেখতে ভাই এটা কি এটাই তো খুঁজতে আসে পরে তো সবাই চেক করে যার কাছে আর দেয়ার কাছে যাকে মনে হয় দল্য ধরার পরে মাইকটা দেয় নাই নিয়ে গেল রাত্রি মগবাজার এখানে তাদের একটা অফিস ওইখানে নিয়ে গেল যাকে এখানে রাখলো 3 দিন ছিলাম নট এন্ট্রি কোনো খাতায় আমাদের নামপত্র নাই। তা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে মানে রাত্র তখন আমাদের ধরছে 3টার দিকে আর 2:30টার দিকে ধরছে। তো 3টার দিকে পৌঁছালাম ওইখানে পৌঁছানোর পরে 3:30টার দিকে আসলো এক অফিসার তখন আগস্ট মাস অফিসার যে বড় অফিসার আসলো আইসা একটু মানে তাউরস প্রকৃতির আইসা এই কি সে কাগজ শান্তু দিয়ে সবটি আইনে দেখে টেকে চেয়ার ঠেরা মাইপা মনে করেন এই এক চোট মার দিলো কি 2টা করে বাড়ি দিলো সবাই মানে বাড়ি দেখা মানে আমার আমি লাস্ট একবার সবার লাস্টে মার দেখা এই বাড়ি তো আমারও দিবে কেমনে লোম এই বাড়ি শরীরে আচ্ছা যাক বাড়ি লওয়ার পরে একটা দিছে পরে আমি একবার মাটিতে পড়ে গেছি পরে অজ্ঞান হয়ে গেছি বুঝতেছি আমি শেষ যাকে আমার দূরে উঠেছে উঠানোর পরে কয় একটু শান্তিতে ঘুমাইতে পারি না তোরা আবার এগুলি করস তখন কিন্তু একটা সিনথেটিক আর ধরলে মানে পায়গুলি একবার কমন তখন সরকারি ভাবে ঘোষণা মানে চিন্তাইকার দল গুলি করে দেয়, টাম কাটার চাকু পাইল গুলি, তখন আমি চিন্তা করতেছি যে আরো পাইছে অস্ত্র, একেবারে 100% খরচ দিয়ে দিবে, কি করা যায়? এর মধ্যে আর কি ওই ভাবে কইতেছে, বাসায় পারি না, বোর যন্ত্রণায় ঘুমাইতে রাস্তাঘাটে পারি না, তবু জ্বালায় এ কইছে পরি আমি যাই আর পাও জড়াই দিচ্ছে স্যার, গরিব মানুষ আমার প্রতি একটু দয়া করেন, তোর প্রতি আমি কি দয়া করবো? আমি কই স্যার আমার জীবনটা আপনি নষ্ট করেন না, কারণ আপনি চাইলে আমার জীবনটা বাদ করে দিতে পারেন আর চাইলে আপনি ভালোও রাখতে পারেন, আপনি আমার জীবনটা বাদ করেন না, কারণ আমি দর্জি কাজ করি, আমি ফাঁকে ফাঁকে কারণ বাজারে মালও নামাই, পরে চিন্তাই করি, আমি স্যার হওয়াইটাও করি, সবই আপনার কাছে স্বীকার করলাম, খালি টাকার লেগে করি স্যার, আসলে তো আমার এক টাকাও কিন্তু আমার ফ্যামিলির কেউ খায় না, শুধু আমি নিজে চলার জন্যই সব করি, পরে আমি স্যার আপনি একটু ব্যবস্থা করে জানি স্যার ছাড়বেন না, মানে এই মামলাটি না দেখে ছোটখাটো মামলা দেখাবো পাঠাই দিন স্যার, গুলিমুলি করেন না স্যার, একটু কান্দা জ্বালাম, কান্দা করে ডাউলে জ্বালা নিলাম স্যার স্যার, পরে ছাড়তে পারি টাকা লাগবে 8 লাখ, আমি স্যার 8 লাখ টাকা তো মনে করেন যে চারটার কিডনি আসলে হইব না, আপনার গুইতে দিন টাকা, পরে যাক পরে 8 লাখ না 5 লাখ টাকা মিল করে আমি আইতেছি, এই কয়ে গেল গে মাইঠের বন্ধু, ওরা কয়ে দোস্ত কি করলাম যা কুছে সুখবরই তোরা চুপচাপ থাক, আমাকে কিন্তু চেক করছে, চেক করে আমার হাতে একটা ঘড়ি ছিল, ঘড়িটা রাখে দিছে একজনে, আর গলায় একটা চেন ছিল, চেনটা এক চিন্তাইকারের কাছ থেকে কিনছিলাম,
ওকে,
তো ওই চেনটা এমনি উপরে ঢুকা দিছি না, তখন ওই চেনটা রাখে দিচ্ছে, আর লকাবের ভিতরে ঢুকতে লো কিন্তু ইয়া নিয়ে ঢুকতে দেয় না, গামছা নিয়ে ঢুকতে দেয় না, গামছা নিয়ে ঢুকতে দেয় না, এই কারণে যদি ফালতে মরে যায়, তো গামছা গুলি এলো এরকম লকাবের সামনে রাখছে, রেখে দিছি সুন্দর করে রয়েছে, তো গামছা তো চেক করে না, চেক করছে বডি, বডিতে টাকা পাইছে 1460 টাকা, ওটি জমা রাখছে, কিন্তু গামছা যে টাকা আছে ওটা তো আর দেখাও না জানো না, গামছা গামছা এরকম হাতে রাখছে, চেক করছে শেষ, পরে হ্যাঁ আবার এসছে কয়ে পোলাটার নাম জানি কি আয় আমার আমাদের গুলিও করবে না, প্লাস এই অস্ত্র দিয়া চালান করবে না, অন্য কোন অস্ত্র দিয়া মানে ছুরি চাক্ষু দিয়ে আমাদের চালান করবে, পরে টাকার ব্যবস্থা কর আমি যাইতেছি, যাক এমনি সামনে গেল, যাওয়ার পরে আসলো, আসার পর শরীফ এদিকে আসলো, জি স্যার টাকা রেডি হয়েছে স্যার, আপনি চাইলে এখনই দিতে পারি, দাও পরে আমি স্যার সরান যাইতে দেন, পরে যাই গামছাটা লইলাম, গামছাটা লই টয়লেটে গেলাম, টয়লেটে যাই গামছাটা বাইর করা মানে 50 করে বান্ডিল করা তো 50,000 করে বান্ডিল করা, পরে ওটি লইয়া 5টা বান্ডিল লইলাম, 5টা বান্ডিল 2.5 লাখ, 2.5 লাখ টাকা লইয়া তারপরে চাইলাম, 2.5 লাখ টাকা আনার পরে এরকম টেবিলের উপর সাজাইছি টাকাটি, ঠিক আছে আমি কে যে স্যার নেন সাজাইছি 5 বান্ডিল কেনা হবে না, আমি মাইনে নিল না, এই রাগে কিন্তু মাইনে নিচ্ছে যে 2.5 লাখ টাকা দিতে হবে,
আমি
কিন্তু বলছি যে আমার একটা ফোন দিয়ে যাবেন আপনি, মানে আমি ফোনে যাতে কথা বলতে পারি, মানে চাইলে আমি ফোন দিতাম, আমি কিন্তু কারো কাছে ফোন চাইনি, আর সেও কারো কাছে জিজ্ঞাসা করেন, মানে তাও প্রকৃতির মানে এই আছে এই নাই, মানে হুলকা এই আইতাছে যাইতাছে খালি এরকম ব্যস্ততার উপরেই, আর যাই হোক আসলো আইসা আবার ডাকলো, পরে 3 লাখ টাকা দিলাম, এই চালান করে দিল, টিকা তুলি পাঠাইলো, টিকা তুলির থেকে পাঠাইলো মানে থানায় এসে পরে তখন পুরো জীবন ফিরে পাইছি, মানে থানায় বইছি পরে আমি দেখতেছি যে আমরা পুরোপুরি ভালো মানুষ, কোনো গাড়ি স্পট মিসপট নাই, বাড়ির ভিতরে দুইটা করে বাড়ি দিছে, যাক পরে মনে করে নিয়ে গেল ভিতরে, এক সেন্ট্রির মধ্যে ঘুরতেছে, তাই ডাক দিলাম এ ভাই এদিকে পুলিশ কি, আমি মোবাইলটা দেন 1 মিনিট কথা কম, 1 মিনিট কথা কইতে 100 টাকা লাগবো, আমি 500 দিবো, দিবো না, আমি 500 টাকার নোটটা দিয়ে আমি এলন লয়া, আমি দেন আলো মোবাইল দেন, আমি যতক্ষণ আছি মোবাইল আপনি ততক্ষণই রাখেন, এই মনে করেন আমি বিভিন্ন জায়গায় ফোন দিলাম, বাইক করলাম, সবাই করলাম এই কাহিনী আমি অ্যারেস্ট হয়েছি, তো আর ইতিমধ্যে খোঁজাখুঁজি করছে, হ্যাঁ সবাই করলাম, করার পরে সবাই এলো থানায়, থানায় এসে আমার খুঁজলো, দেয়া সাক্ষাৎ করলো, যাবিন তো আমি জানি দিব না, কারণ প্রথমই তো রিমান্ড চাইবো, যাক ওই সারা রাত রইলাম, এর পরের দিন নিয়ে গেল শুক্রবার, তো শুক্রবার 2 দিনের রিমান্ড চাইলো, 2 দিনের রিমান্ড চাইলো, পরে 1 দিনের রিমান্ড মঞ্জুর করলো, একদিনের রিমান্ড মঞ্জুর করলো, রিমান্ড আনছে, রিমান্ড আইনে তো আর ডাকো দেয় না, আর নিয়ে মারেও না, কিছু জিগেও না, মানে আমি পড়ে গেছি আর একটা টেনশন, এটি কি কেমন কথা যে রিমান্ড আনছে, ওই তো নিয়ে তো মারবো, মাইরে তো টাকা পয়সা চাইবো, তো মারো না, টাকা পয়সা চাই না, ডাকো দেয় না, কি রিমান্ড এটা, সপ্তাহে বইয়া থাকি, ওই একজন আহে সেন্ট্রি পাল্টাইতেছে, মানে যে কটা সেন্ট্রি আইছে সবারই মনে করেন 500-1000 টাকা আমার ইনকাম করতেছে, সিগারেট আনাইতেছি, খাওনা নাইতেছি। একটা সে প্রশ্ন করে নাই তো টাকাটা কে দিয়ে গেল, কোথা থেকে আসলো, সে শুধু টাকা পাইছে টাকাটাই দেখছে কিন্তু সে জিজ্ঞাসাও করে নাই।
আচ্ছা,
যাক পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে রাত শেষ পরে যে আমাকে দারোগা যেদিন কোর্টে লইয়া যাবে সকালবেলা এদিন আইসে ডাক্তার নিয়া অন মনে করেন প্রথমে ডাক্তার নিছে আগে নিয়া আগে সবাই দুটো করে বাড়ি দিছে, আমারও নিছে আমারও নিয়া টেবিলের তলে মাথা দেয়, আমি কি লিখে মাথা দিন মাথা দিতে গেছি মাথা দে আমি রান মাইরেন ঠারেন পরে কিছু কন, মানে এর লোক একবার এমনি কথা কইতেছি যে আপনার লোক যেভাবে কথা বলতেছি যে কিছু কন কিছু মানে আমি কারে ভাই এইভাবে কথা কন কি লিখে কি হইছে এটা কন, কত টাকা লাগবে কি আসাইবে সেটা কন, আই ঠাস ঠাস বাড়ি দিবেন বাড়ি দিয়ে কিইব, কারণ যেটুক জানার এটুক তো রবি জানছে, রবি কে আর আমাকে এনে জামাই আপন করে দিয়ে গেছে না মেরে, মানে আপনি তো মারবেন খালি টেয়ার লিখে, তো টেয়ার যদি আগে দিতে হলে মারি খাই লাভ কি, পরে কে তুই ভালোই বুঝোস, আমি কি না বুঝলি কি আকাম কুকাম করি, পর আচ্ছা ঠিক আছে তো ল টাকা দে, আমি কত দিব কন তো তুই দিব চারজনে 50,000 দে, বাকি টাকা যা ছিল এগুলি মনে করেন বাংলাম চললাম এমনি সেমনি খাইলাম,
এগুলি
র্যাবের হেফাজতে চলে গেছে, পরে দিয়ে দিল এই গেলাম ঢাকা সেন্ট্রাল জেলে, মানে কোর্টের গারদ থেকে।
কত সালে গেলেন ঢাকা সেন্ট্রাল জেলে?
2009 সালের আগস্টে।
ওকে,
মানে ওই দিন হলো আপনি
কিসের মামলা হলো আপনাদের? চাপাতি অস্ত্র এগুলোর মামলা?
হ্যাঁ, চাপাতি অস্ত্র এটা হলো 19-এর, মানে ছুরি চাকুর মামলাটা এটা হলো 8 ইঞ্চির উপর হইলে এটা অস্ত্র আইনে পড়ে যায়। ঢাকা সেন্টার জেল, এই লোকের অভাব নাই, অসংখ্য লোকজন, বিশাল বিশাল বিল্ডিং অট্টলিকা আইসি, যাক আইসি এক ব্যবস্থা হইবই, মানে আমরা চারজন কেস পার্টনার একলগে, যাক আল্লাহ আল্লাহ করতে করতে তো রইলাম। এর ভিতরে ওই রাসেল করে একটা পোলা আসিল, ওই আবার কয়েকবার রিজাল কাটছে, তো আবার অনেক লোকের চিনে জানে, তা আমরা তো মনে করছি যে এক লোকের কাছে জিজ্ঞেস করে বিড়ি সিগারেট নিতে দেয় না, তা আমরা ওই টাকা পয়সা যা আসিল এমনি ভাঙ্গে চুরে খাইলে আয়া পড়ছি, একবার এন্টি তো যা কায়া পড়ছি ভালো হয়েছে। ওই রাসেল আবার যাইয়া আমাকে দেশি একটা লোক ওর কাছে যাই কয়েকি এরকম এরকম দত্তপাড়ার একটা ছেলে আমার লোকে অ্যারেস্ট হয়েছে, ওর নাম শরীফ, পরে চিনেন কিনা, পরে যাই হোক আয়া আসছে সকালবেলা, আইসে আমার জিগাইতেছে, মানে সরাসরি আমার জিগাইতেছে দুই মুখের দাড়ি ল্যাংরা, নাই আমার জিগাইতেছে ভাই আপনার বাড়ি কই, বাড়ি তো ভাই ফরিদপুর, আপনার বাড়ি কই, কবে ফরিদপুর কোন জায়গায়, তাই আমি তো কইলাম যে দত্তপাড়া হইলো আমার গ্রাম, দত্তপাড়া কোন বাড়ি, এটা কইছে বাড়ি, আমি কই কি দরমিয়া, আপনার চোর আমিও চোর, চোরে চোরের খবর লে লাভ আছে, যান আপনার কামে যান, কি লেগাইছেন আপনার, আমি জিজ্ঞেস আপনার বাড়ি কই জানাইন, পরে কয় ভাই আমি তো তোর চিনছি, মানে ডাইরেক্ট আপনার তো তুই, আমি আমার চিনছেন মানে আপনার লগে কোনো সময় এক লোকে চুরি করছে, আমি কইতে চিনবেন আপনি, যান চিনি না আপনারা।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির শব্দ পেয়েছি আমরা, ফিরে আসবো ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আজকে আপনারা শুনছেন শরীফুলকে, ওর যে জীবনের ঘটনাগুলো ইজ কোয়াইট ডেসপারেট, বাট দ্য থিং ইজ দ্যাট ও যে চিন্তাই করেছে সেখানে একজন চিন্তাইকারের অ্যাটিটিউড যেটা হয়, যেভাবে তারা মেশে সবার সাথে, যে ধরনের অ্যারোগেন্স তাদের মধ্যে গ্রো করে, সেই অ্যাটিটিউডের জায়গা থেকে ও জিনিসগুলোকে এক্সপ্লেইন করছে, এক ধরনের ফিয়ারলেস মুভমেন্ট, যেটা বিলিভ করাটা ইজ কোয়াইট কনফিউজিং করে দিচ্ছে আমাদেরকে কখনো কখনো, বাট দিস ইজ ট্রু। ওকে, আমরা ফিরতে চাই সেই জায়গাটিতে, এবং বাকি যে ব্যাপারটা ওর জীবনে ঘটে গেল, ওর মায়ের মৃত্যু সবকিছু মিলিয়ে ওর যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা ফিরবো ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আর যারা কনফেস করবেন তারা আমাদেরকে ফোন করুন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োর সেলফ।
সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে কনফেস করছে শরীফুল তার জীবনের অপ্রিয় সত্য। আপনারা যদি তার মতো করে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদেরকে জানাতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল এবং অপরাধের পথে আর কেউ কখনো না পা বাড়াক, দেন অফকোর্স আপনি আমাদেরকে ফোন করতে পারেন এবং জানাতে পারেন কি ভুল করেছিলেন ছোট করে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি, 09613892892। এছাড়া চাইলে আপনারা আমাদেরকে এস এম এস ও করতে পারেন। এস এম এস এর নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 এই নম্বরে। আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। শরীফুলকে দেখার জন্য চলে আসতে পারেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। শরীফুল, তারপর ভদ্রলোক বা যেই ছিলেন যার সঙ্গে আপনার পরিচয় হচ্ছিল,
সে বললো যে আমি, আমার নাম অমুক, আমার বাড়ির জায়গায়, আমি তো তোমার মামাতো ভাই। আমি কই চোর চুরি, আপনি আপনার কাছে জানগা ভাই, পেশাল পেরা লাভ নাই, চাইছি জেল কাটতে, জেলদারে কাটতে দেন, মামলা ছোট নিনি, বড় এনসি জেল কাটতে হইব জানগা। তার পাত্তা দিলাম না, মানে ঘুরে ঘুরে বারবার আইতেছে, চিন্তা করতেছে যে ফুফাতো ভাই কষ্ট করবো। যাক, পরে এক পর্যায়ের লোকের কথাবার্তা করলাম, কইটে আমার দিয়ে দিল এক ওয়ার্ডে এনে রইলাম। এনে যে অনেকের লোকের পরিচয় হইলো, পরিচয় হওয়ার পরে এনে থাকলাম। এই মামলা জেল কাটলাম হলো 9 মাস 27 দিন। 9 মাস 27 দিন পরে আমার জামিন হলো, তো জামিনে বাইরে আসলাম। আমি তো তখন মোটামুটি চিন্তাই করতাম বা করাইতাম, এখন যাইয়া অনেক ধরনের ক্রাইম লোকের লোকে জড়িত হয়ে গেলাম, অনেক ক্রাইম সম্পর্কে জানলাম।
কি কি জানলেন?
এই চাঁদাবাজি কেমনে করতে হয়, কিভাবে মাদক ব্যবসা করে, কিভাবে ফিটিং, এইটা সেইটা, মানে অস্ত্র ব্যবসা সর্বপ্রকারে, কিভাবে কোনটাকে খুন করে, এই সব কিছু জানলাম সব। মানে এই জায়গা মানে অপরাধের একটা ইউনিভার্সিটি। তো যাক, জানার পরে আমি আসলাম, আইসা তারপরের দিনে একটা মোবাইল সংগ্রহ করলাম। তো আমি এক লোকের নাম্বার দিয়েছিলাম, যে আমার একটা নাম্বার, সিমের নাম্বার দিয়ে দিয়েছিলাম, FNF নাম্বার, এই সিমটা তুই রিপ্লেস করিস, আমি বাইরে তোতে লুমুনি। পরে রিপ্লেস করছে, রিপ্লেস করে রাখছে, পরে আমার একটা মোবাইল দিল, 500 টাকা দিল, মানে জেলখানার ভাইবার আর কি। পরের দিন বাইরে তো বিভিন্ন লোকেরা ফোন, বড় বড় ঢাকা শহরে কেউ কমিশনার, কোন কোন লোক আছে যে কমিশনার, এক কাছে যায় দেয়া করতেছি, দেয়া করতেছি, এক কাছে টাকা আনতেছি, গেছি আই গেছি 2500 দিয়ে দিছে, যাও ভাই খরচ করো, জেলের তাইছো। তাই আমরা সামনে বাস আইলাম, বাইরে বুঝলাম যে আমি ভালো তো হয়ে গেছি। তাই আমি কি করলাম, আবার সেই দর্জি কাজে লাগলাম, দর্জি কাজ করতেছি করতেছি, আর ফোনে তো সব ই করতেছি। তখন এই আর একটা লোকের লোকের পরিচয় ছিল, রাসেল করে নাম, ওরা আবার মোবাইল ফোনে চাঁদাবাজি করতো, হ্যালো কোম্পানি। বিভিন্ন সময় আপনি হয়তো বা শুনছেন, বিভিন্ন ঢাকার সিটির, মানে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী গুলো নাম ভাঙিয়া চাঁদাবাজি করতো। তা ওই গ্রুপে আমি দিলাম যোগ, মানে আমি কথাবার্তা মোবাইল একটু স্পিডে বলতে পারি, তো এই হিসাবে আমার নিল,
মানে মোবাইলকে টুপ ফেলতেন।
হ্যাঁ,
কি করতেন ফোন দিয়ে?
ফোন দিয়ে কি একটা গাইড আছে, মানে বই, এই বইটা কিনতে পাওয়া যায় আপনার মতিঝিলে, এখন হয়তো বা এখন পাবেন না। তো ওই বইটার ভিতরে মানে বিভিন্ন প্রোফাইলের, যেমন শিল্পপতি যারা ধরেন 10 কোটি টাকার মালিক, এগো একটা লেভেল আছে, 10 কোটি টাকার মালিক যারা, এগো একটা সিরিয়াল আছে, এগো বইটা পাইতাম। আবার মনে করেন 5 কোটি টাকার মালিকের একটা বই, 1 কোটি টাকার মালিকের একটা বই, মানে এরকম সিরিয়াল বাই সিরিয়াল আইতো, স্টেপ বাই স্টেপ বইগুলি আমরা কিনলাম না। বিভিন্ন সময় বইতে মনে করেন যে লেখা থাকতো যে একটা যার নাম, যার যেকোনো একটা ব্যক্তির ওর নাম থাকতো, ওর ছবি থাকতো, প্লাস ওর কয় বাচ্চা, কয় ছেলে, কয় মেয়ে, কোন স্কুলে পড়ে, কোনটা,
এই বই সব বই বিক্রি হয়।
হ্যাঁ, এই বই ছবি সহ এরকম গাইড
মতিঝিলে।
জি,
এইগুলো তো পাবলিকলি বিক্রি হওয়ার, মানে এগুলো কিভাবে সম্ভব? হাউ ইট ইজ পসিবল?
এটা আসলে কিভাবে সম্ভব?
এটা কেন বিক্রি হয়? মানে এগুলো দিয়ে আপনারা কি করেন?
এগুলো
ইনফরমেশন গুলো নিয়ে আপনারা কাজ করেন?
এগুলি বিক্রি হয় মূলত মানে আমাদের মতে যে খারাপ যারা আছে তাদের জন্য। এগুলি মনে করেন অনেক সময় ঠিক আছে এই বই দিয়েই আমি জালমুড়ি খাইছি, জালমুড়ি খাই ফালাই দিচ্ছি, তখন জানতাম না যে আসলে এটা যে এত মূল্য। একটা ফোনে তো নাকি ওরা দেখি এই গাইড দিয়ে কাস্টম করে, তো আমার প্রথম দিন বললো, বলার পর এক লোকের কাছে যাইয়া গেলাম, পর সালাম দিলাম, 20,000 টাকা দিয়ে দিল। আমি গাই, হাই হাই রে, এটা কি সালামের দামই 20,000? তুই তো দৈনিক 210টা সালাম দিতেই গেলি।
সালাম দিলে 20,000 টাকা দিয়ে দিল মানে?
মানে ফোনেও কথা বলছে, আমি কথা শুনি নি, মানে আমার বলছে যে এটা হলো আপনার নবাব বাড়ি আজান মসজিদের গেটের সামনে, যা সালাম দিয়ে বলবা আসসালামু আলাইকুম, আমার নাম শরীফ, ভাই পাঠাইছে, কি দিবেন দেন? অনুবেটা টাকা দিছে দিয়ে 20,000 টাকা, আমি আবার খারে খারে টাকা গুনছি, গুনিয়া লইছি, কি রে বেটা সালাম দিলাম, টাকা দিয়ে দিল 20,000।
আপনাকে কেউ একজন পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল?
রাসেল। রাসেল?
রাসেলটা কে?
রাসেলটা ওই আমার জেলখানা থেকে পরিচয়, আমার বন্ধু।
ওকে ওকে, সেও সন্ত্রাসী ছিল?
হ্যাঁ, সেও সন্ত্রাসী,
এক ধরনের চাঁদাবাজি করতো সে আর কি।
পরে ওই আমার কইলাম, কই বেটা তুই এই টাকা আনতা আমার পাঠাইছিস, তুই কি আমার পাইটু ভাবছিস? পরে কই, না দোস্ত, না না না, আনো মাপ ঠাপ স্যার, দেখ বেটা তুই আমার ভাবছিস পাইটু, তুই আমার টাকা আনতে পাঠাইছিস। পরে কই, না দোস্ত, ভুলে গেছে আর হবো না। আমি কই, তো কালকাতা তুই আমার এখানে বহাবি? কই, ঠিক আছে তুই বয়। অনেকদিন বসে ওনারা বইয়ের জামে জামে কাজ করে, আমি দেখলাম মোবাইল ফোনে কথা কইতেছে সালাম দিয়া, আসসালামু আলাইকুম। প্রথমে মনে করেন আমি কথা বললাম, ঠিক আছে আসসালামু আলাইকুম, যে কোনো একটা লোকের নাম ধরেন না যে আকবর সাহেব, আকবর সাহেব, আকবর সাহেব বলছেন জি, আপনার সাথে দাদা কথা বলবে, লাইনটা ক্লিয়ার করে কথা বলেন, সালাম দিয়ে কথা বলবেন দাদার সাথে। তো এই কথা বললে ভদ্রলোক ঠিকই সালাম দিয়ে কথা বলতো দাদা। তখন মনে করেন যে এলাকার হইতো, ধরেন না এই কারণ বাজারের, তো আমরা একটা ম্যাপ করতাম যে লোকটা যদি কারণ বাজারে রয়, তা কারণ বাজারের শীর্ষ সন্ত্রাসী কে আছে, কার আন্ডারে কারণ বাজারটা চলে। তো এই সূত্র ধরে মনে করেন তখন ওই লোকের নাম বাঙাইতাম যে ওই যে দাদা বলছে, তখন ওই দাদা আর কি কথা বলতো, দাদাই মানে ওই সন্ত্রাসী, হ্যাঁ সাজে কথা বলতো, ওই কথা বললে আরে ধুমকি ঠামকি দিত, তোর বাচ্চা স্কুলে পড়ে, হ্যাঁ পড়ে, মেয়েটা ওই স্কুলে যায়, যায় আপনি ওই ওই জায়গায় অফিস, এই জায়গায় ওইটি করতেছেন, এই ব্যবসা আছে, হ্যাঁ আছে, মানে যেগুলি ইনফরমেশন দিতেছে সব কারেক্ট, কোনো ভুল নাই, একবারে মনে করেন যে 100% শিওর,
বাই টু বাই ইনফরমেশন
একবারে। আর আপনার যে ফ্যামিলিগত ভাবে একটা ডাকনাম, প্রত্যেকটা লোকেরই কিন্তু ফ্যামিলির একটা ডাকনাম থাকে,
ওই ডাকনাম পর্যন্ত বের
করতেন? এই ডাকনাম পর্যন্ত আমরা জানতাম, যেমন ধরেন যে কারো নাম আছে যে পিনু কয়ে ডাকতো ছোটবেলায়, ওই পিনু নামটা পর্যন্ত ওই জায়গায় উচ্চারণ উল্লেখিত আছে যে ওই বইটার ভিতরে থেকে আমরা সংগ্রহ করতাম। যাকে আমরা সামনে এই শুরু করলাম মনে করেন মোবাইলে চাঁদাবাজি, অন্ত ভাই ফোন দিয়ে ধুমুক দিলে টাকা, আর টাকা নাইতাম কাকু দিয়া, প্রথমে টাকা নিলাম হলো টুকাই গুদিয়া, কমলাপুর রেল স্টেশন আইতাম, দেখতাম একটু করে ডাক দিতাম এদিকে, কি বাড়িতে পলাইছো সহ, টাকা ওরে লুয়েলো, আমার লোক একটা লোক থাকতো, টাকা ওরে লুয়েলো, ওরা আমার দোকানে বহামো, ওরে লুয়ে পাবলিক টয়লেটে নিয়ে গোসল করাইতাম, গোসল করে শ্যাম্পু টাম্পু দিয়া সুন্দর মতো তেল দিয়া, সাবান সুবান দিয়া, বাস ওরা এনে আবার মাথা মতো আসতে নতুন জামা কাপড় কিনে দিতাম, মানে হিরো বানায় লাগতাম, হিরো বানায় ওরে থেকে ওই লোকটা তারা দেখছো, হ্যাঁ দেখছি, ওই যে পানির বোতল আছে, মাম পানির বোতল নিয়ে, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এই যে কারণ বাজার, ওই যে কারণ বাজারে ইয়ে আছে না আপনার তিতাস, তিতাসের সামনে থেকে অনেক টাকা আমি নিয়েছি, বসুন্ধরা সিটির সামনে থেকে, তারপরে ওই যে গুলশান থেকে, নাবানা টাওয়ারের নিচের থেকে, এরকম অসংখ্য জায়গায়, মানে বিশেষ বিশেষ পয়েন্টে, যে ফোন দেওয়ার সাথে অনেকক্ষণ তো কথা বলতে হইতো, অনেকে আছে যে ভাই দিতে চাইতো না, বকাবাজি দিত, তখন ওই যে ভয় ভীতি দেয়ালে, বাচ্চা কাচ্চার ভয় দেয়ালে, তখন টাকাটা দিতে রাজি হইতো, তো টাকাটা কিভাবে দিব, কইতাম যে আপনি আসেন বাইরেন, টাকাটা রেডি করে বাইরেন এক ঘন্টার ভিতরে, টাইম বেশি দিতাম না, যে 2 ঘন্টা দেবো আপনি আবার পুলিশ লয়ে আবেন, নাই দিত না, এক ঘন্টা, এক ঘন্টার ভিতরে টাকা কালেকশন করে আপনি আসেন অন্য জায়গায় আসেন, তাইছে, হ্যাঁ ভাই আমি তাইছি, কয়েছেন যেমন ধরেন কইলো শাহবাগ এসে, আচ্ছা শাহবাগ এলে ভালো হয়েছে, আপনি এক কাজ করেন শাহবাগ জাদুঘর গেটের সামনে দাঁড়ান, দাঁড়াইছেন একটা মাম পানির বোতল কিনেন ছোট 15 টাকা দামের, কিনে নিয়ে দাঁড়ান, দাঁড়াইছে আপনার কাছে ছোট্ট একটা সেরা যাবে, ওই যে আপনার সালাম দিবে, ওর নাম রাজা, ওই যে সালাম দিবে, ওর কাছে প্যাকেটটা দিবেন সুন্দর মতো চলে যাবেন, ওর লোকে গিয়ে যাবেন সাইডে কিন্তু লোক আছে গুলিমুলি ঘুরে দেবে, কোনো কথা কবেন না, চুপ, ঠিক আছে। তাই এরকম করতাম, ওই পিছি পিছি যাইতো, যাই সালাম দিত, আসসালামু আলাইকুম, আমার নাম রাজা, দাদাই পাঠাইছে, দাদাই পাঠাইছে কইলে ইনকলাবটা দিয়ে দিত, ওই পিছি জানতো না যে ইনকলাবে কি আছে, ওই ইনকলাবটা আনতো আমার এক লোক আবার লয়ে আমার কাছে লইতো,
পিছিকে ফলো করতো আপনাকে ধরে ফেলার কথা, রিস্কি বিজনেস।
রিস্কি মানে ওই যে পিচিরে যখন টাকাটা দিছে এখান থেকে দিছে, ধরেন না এখান থেকে দিছে পিচি এখান থেকে পঞ্চাশ হাজার যাবে, তারপরে আমার লোকটা ওরা ধরবে, ধরে তারপরে টাকাটা নিবে, এর আগে কিন্তু ধরবে না। এর আগে যদি পিচিরে ধরে ওই লোকে, পিচিরে ধরে যদি পুলিশ নিয়ে দেয় যাবো শেষ। আমি যে টাইম দিব ওই জায়গায় ওই লোক আসার আগে আমার লোক থাকবে, তো এরকম করে মনে করেন চাঁদাবাজি করতে আসি, তখন আগের থেকে টাকা আরো বেশি কামাই। মানে অন তো পুরো ভদ্রলোক, ওনার লুঙ্গি গামছা তো পুরুষ নিয়ে ওঠে না, টাকা পয়সা কামাইতেছি জেলখানার থেকে অনেক ইয়াসিন করে একটা লোক আর বাইর করলাম। তো আমি যেদিন আছি সেদিনই আর বউ আমার ফোন দিল, আমি ফোন দিলাম, আমি ফোন দিয়ে বললাম যে আপনি কি ইয়াসিন ভাইয়ের বউ? কয় হ্যাঁ। আমি কি ভাবি আমার নাম শরীফ, আপনি তো আমার নাম শুনছেন? কয় হ্যাঁ শুনছি, আমি জেল থেকে আসছি তো আমি ইয়াসিনটা বাইর করবো, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। সেটি করার পরে হ্যাঁ মনে করেন যে হ্যাঁ কি পাইছে আমার কন্ঠের ভিতরে, হ্যাঁ আমার ফোন দেয়। তো আমি ফাট করে একদিন করলাম কি এত ফোন দিবেন না, আমার ফোন বেশি ভাল লাগে না, ফোন দিয়ে না, ফোনে বিরক্ত লাগে। পরে হ্যাঁ মনে করেন কোনো কোনো ফোন দিতে দিতে হ্যাঁ আমার ডাকলো, ডাকার পরে এমন কিছু প্রবল মানে আমার দেহাইছে আর প্রতি লোভ লালসা। আর এমনিতে মনে করেন নয় মাস কাটছে জেল, আগে ওই যে মেয়েদের কাছে যাইতাম, তার লগে প্রায় মাস দুই একের মতো এরকম অবৈধ সম্পর্ক থাকে। এক পর্যায়ে ইয়াসিন জেল থেকে বাইরে আসে, বাইরে আসার পরে আমি যাবেন করে আমার নিজের টাকা খরচ করে, তো বাইরে এসে আমার সাথে মানে বেমেনি করে যা গোটা বাদ বেমেনি করছে, ওর কপাল লই খাইছে। তারপরে এরকম চলতেছে চলতেছে এর ভিতরে ফাট করে আমি আবার একটা মামলায় জড়াই গেলাম, আমি একটা মামলা খেয়ে গেলাম।
কিসের মামলা ছিল?
চাঁদাবাজি মামলা মোবাইল ফোনে। এই মামলার বাদী ছিল খুবই স্ট্রং এবং কি সাবেক তার খুব কাছের একজন লোক, তার কাছের লোক বলতে তার ভাতিজা লাগে সম্পর্কে আর কি। যাই হোক এই লোকে হইলো আমার মামলার বাদী। তো এই ফাঁকে আমি বিয়া করছি, মানে জেল থেকে বেরোনোর পরে যে ইয়াসিনের বউর সাথে এই শারীরিক সম্পর্কের পরে মানে দিন দিন দেখি যে আমি নষ্ট হয়ে যাইতেছি। পরে আমি অন্য আর একটা মেয়ের সাথে আমার সম্পর্ক সাবারে ফোনে, তো ওরা আমি বিয়ে করে ফেলাই, আমার পরিবারের কেউ না জানে ওরা আমি একাই বিয়ে করে ফেলাই।
আপনার পরিবারের সাথে মূলত আপনার কি ধরনের সম্পর্ক ছিল ওই সময়টাতে? জেলে যাচ্ছেন, চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, বের হচ্ছেন, পরিবার থেকে আপনার ব্যাপারে ইম্প্রেশন কি ছিল?
ইম্প্রেশন ওরা তো মনে করেন সবাই আমার বুঝাইতেছে এগুলি করিস না, আমরা তো এই ফ্যামিলি না এই সেই, সবাই মনে করেন এস্টাবলিশ হয়ে গেছে। দুই ভাই ওষুধ কোম্পানিতে চাকরি করতেছে, ছোট বোন মাস্টারি চাকরি পেয়ে গেছে, সেজ বোনের বিয়ে দিয়ে দিয়েছে, মানে সবাই খুব ভালো। আমি তো চিন্তা করি যে দূর ওরা কইতে স্বগতা, আমি আমার কাজ করুন। পরে আমি মনে করেন ওরে বিয়ে শাদী কইরা তো যাক, এক পর্যায়ে ওর সাথে সম্পর্ক, এটা অনেক ইতিহাস করে সম্পর্ক হয়েছে মোবাইল ফোনে, যাক তো ওরে বিয়ে শাদী করলাম। বিয়ে শাদী করার পরে আমি ওরে আলাদা ঘর নিয়ে দিলাম, ওর বাপের বাড়ি আবার সাভারে, তো ওরে আলাদা ঘর নিয়ে দিলাম, এখানে থাকে আমি সপ্তাহে যাই একদিন। তো যাই ওরে জিগাই কয় টাকা লাগবে, তো টাকার কথা বলে আমি টাকা দিয়ে আইসা পড়ি। তো এরকম করতে করতে একদিন রোজার মাস আমার একটা ছেলে ধরা খায় কিলগাঁও থেকে, ওই যে কথাটা বললাম একটু আগে সাবেক ইয়ের ভাতিজা, পরে হ্যাঁ ধরাই দেয়। তো হ্যাঁ ইনফরমেশন নিতে নিতে মোবাইল ফোনে ট্র্যাক করে যাকে আমার সাবার যায় ধরে ফেলা। তারপরে ধরে ফেললো, ধরে ফেলানোর পরে তো মনে করেন যে এখন আমারে তো ওই লোক ওই যে বাদী হ্যাঁ এসে থাপ করে আমার কলারের মধ্যে দাঁত দিছে, কলারের মধ্যে দাঁত দিয়া বলতেছে না আমি আরে বকা দিয়ে বইছি, বিশ্রী ভাষা বকা দিছি। আমি গায়ত মিয়া গায়ত দেন কি লেগে, আমি কি চোর যে গায়ত দেন, গায়ত দেবেন কি লেগে।
যাই হোক আমি যেটা বুঝতে পারছি এই এটাতে আপনি বিশাল একটা মামলায় এক শক্তিশালী বাদী ছিল আপনার এবং আপনি জেলে চলে গেলেন, এই ঘটনায় আপনি বলতে চাচ্ছেন এই মামলা আপনি কতদিন যাবত আপনার জেল খাটতে হয়েছে?
এটা দুই মাস ছাব্বিশ দিন।
দুই মাস ছাব্বিশ দিন এটাতে, এটা আপনার তৃতীয় টাইম জেলে যাওয়া।
এবং এই মামলায় যে জেলে যাই এটা হলো কোরবানি ঈদের কথা, মানে রোজার ঈদের ধরা খাইতে রোজার মধ্যে আর কি। তো কোরবানি ঈদের মনে করেন আজকে কোরবানি ঈদ, সতেরো তারিখে সম্ভবত কোরবানি ঈদ ছিল, সতেরো না আঠারো তারিখে যিনি 2010 সালের দশ না এগারো যিনি
চলবে।
তো ঈদের পরের দিন মানে ঈদের একদিন আগে আমার মা মারা গেছে, আমি জানতে পারি না এবং খবরও শুনতে পারি না, আমি তো জেলে ঠিক আছে। তো আমি এখানে বসা বসা না আমি তো জেলখানায় কান্দাকাটি করতেছি, জেলায় আয়ে পড়লাম আবার জেলে। যাই হোক এক পর্যায়ে ওই জেলে অনেক ইতিহাস হয়েছে, কাহিনী কুহিন হয়েছে যে থানায়। পরে সতেরো তারিখে আঠারো তারিখে সতেরো তারিখে আমার মা মারা গেল, হ্যাঁ সতেরো তারিখে আমার মা মারা গেল আমি শুনতে পারি না। পরে চব্বিশ তারিখে আমার হইলো কোর্ট, ওই মাসের চব্বিশ তারিখে মানে ঈদের পরে। তো ওই কোর্টে আমার মামা আছে একজন লয়ার, খুব সিনিয়র একজন লয়ার, তো সে আসলে আমার ডিল করে নাই আমার মামলাগুলো, এই কারণে যে যদি তাড়াতাড়ি বাইর করে তাহলে আমি আরো বেশি নষ্ট হয়ে যাবো, মানে এই কারণে। তো আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ভালো। তো এক পর্যায়ে এসে ওই দিন যাইয়া মানে কাঠগড়ায় উঠছি, কাঠগড়ায় উঠানোর পরে আমি কিন্তু ওই মামলা 164 দিয়ে গেছিলাম। 164 মানে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি,
এটা আমরা জানি যে 164 ধারায় জবানবন্দি দিতে হয়।
পরে এর সামনে বসে দেখি কি মানে আমি তো একটু লম্বা, তো ম্যাজিস্ট্রেটের টেবিলের উপরে একটা সার্টিফিকেট লেখা হলো ডেথ সার্টিফিকেট, ঢাকা মেডিকেলের ডেথ সার্টিফিকেটটা কার? তো আমি ওটাই বারবার দেখতেছি, ওই দেখি ওই জায়গায় এস লেখা, মানে আমার মায়ের নামের প্রথম অক্ষর লেখা। তখন আমি বুঝে গেছি যে আমার মা মারা গেছে। তখন তো আমি
ডেথ সার্টিফিকেট ওখানে থাকবে কেন?
আমি এটাই বলতেছি মানে কেন ডেথ সার্টিফিকেট? তো আমি তো
আমার
কবর দেখলাম, কবর দেখে চলে গেলাম বরিশালে। বরিশালে থাকতেছি, বরিশালে থাকতেছি, খাইতেছি, বরিশালে কাজ করতেছি বাড়ির কাছে। আমি তো বিয়ে করছি, তো আমার বুড়ার তো খোঁজ খবর নেওয়া আমার দরকার। পরে আয় পড়লাম আবার ঢাকায়, বুড় খোঁজ খবর নিলাম, বুড় বাড়ি থেকে বুড়ে নিয়ে আলাদা বাসা নিয়ে পরে এখানে থাকতেছি থাকতেছি। হঠাৎ করে একদিন এই 2012 সালে মানে আমি তখন খারাপ কাজ টোটালি করি না, আমার ওয়াইফ নিয়ে আমি খুব সুখে দিন যাপন করতেছি, কাজ করতেছি, ভাত খাইতেছি, যাই মামলার হাজিরা দিতেছি। তেমনি সামনে করতে করতে এক পর্যায়ে আমি একদিন স্টার কাবাবের সামনে আসি, তো আমার একটা কাজ আর কি মানে অন্য লোকে করতে চাইছে, তো আমি আর নাম্বারটা দিয়েছি আমি তুই কাজটা কর। তো আমি স্টার কাবাবের সামনে আছি, আমি আর জানি না। পরে দেখছি স্টার কাবাবের সামনে মানে অনেক ডিফেন্সের লোক সিভিলে ঘুরতেছে, তো আমি বুঝতে পারছি যে ওই রাসেল গুড়ি করে দিছে আমার ধরতে লিখে। তো অল টাইম যে ঢাকা শহর যতগুলি থানা আছে, ঢাকা শহর কি বাংলাদেশের যতগুলি থানা আছে সবার ডিউটি অফিসারের নাম্বার থাকতো আমার কাছে। ওই ডিউটি অফিসার ধানমন্ডি থানা ফোন দেয়া, পরে আমি বললাম এই কেন একটা চাঁদাবাজ না আছে আপনি আহেন, পরে গাড়ি পাঠাই দিল, আর গাড়ি দেখে আমি ফোন দিছি, পরে আমি আত্মস করেছি, পরে পুলিশে ধরে লয়ে গেছে। মানে আমি জানি যে ওই জায়গায় যদি ওই ডিফেন্স ওরা ধরত, ওরা ধরলে আমার মেরে ফেলাইতো, আর পুলিশ ধরলে আমার মারবে না। মানে এটা আমার একটা আত্মবিশ্বাস, কারণ রিকভারি নাই, কিছু নাই, তো কি দেয় আটকাইবো। পরে যাই হোক এই মামলায় নিয়ে গেল, এই মামলায় যাওয়ার পরে আমি অন্য জেল খাটলাম প্রায় তিন মাসের মতো জেল খাটে বাইরে এলাম। বাইরেনোর পরে টোটাল ওই এলাকা ছাইড়ে দিলাম, ছাইড়ে দেওয়া এদিকে পড়লাম। এদিকে আমি চিন্তা করলাম যে আমি যতই ভালো হই আমার ভালোই তোরা দিবে না। পরে আমি মনে করেন এই রিক্সা চালাইলাম, চিন্তা করলাম যদি রিক্সা চালাই তাহলে ওরা কবে যেন রিক্সা চালা ভালো হয়ে গেছে। এই খালি অগ চোখে ভালো হওয়ার জন্য আমি রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি ঢাকা শহরে। মানে অনেক সময় অনেকের সামনে পড়ছি, বড় বড় সন্ত্রাসী যারা মনে করেন ভাই ছাড়া কথা কইতো না, তাকে সামনে পড়ছি, কিরে শরীফ তুই? হ্যাঁ ভাই। কয় ভাই আপনি রিক্সায় কোন ফিকির আবার এনাইছেন? আমি কই না ভাই আমি এখন রিক্সা চালাই, আমি রিক্সা চালাই, এই যে রিক্সা আমার, বিশ্বাস করেন? আমি কই হ্যাঁ ভাই এই রিক্সা আমার রিক্সা, আপনি ওই যে ফোন দেওয়ার পিছনে মালিকের নাম্বার আছে ফোন তো জিগান যে শরীফ রিক্সা চালায় কিনা। অনেকে বিশ্বাস করছে, অনেকে করে নাই, তো মনে করেন ওরা বুঝলো যে হ্যাঁ আমি ভালো হয়ে গেছি। তো টোটালে মনে করেন খারাপ জগতে আমি ছেড়ে দিলাম, মানে কারোর সাথে কোনো সম্পর্ক নাই। এই রিক্সা ভ্যান চালানোর উদ্দেশ্য একটাই যে ওরা যদি আমার কখনো দেখে
শুধুমাত্র নিজেকে ভালোভাবে প্রমাণ করার জন্য এখন আপনি টেলারিং এর কাজ করছেন?
আমি যে ভালো হয়েছি জাস্ট এতটুকু জানানোর জন্য, মানে যারা আমার চিনে।
ওকে, আমরা বুঝতে পেরেছি আপনার এন্ডিংটা হচ্ছে আপনি এখনো টেলারিং করে এই সংসার চালাচ্ছেন, তাই তো?
জি।
আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন ভালো হলেন, রিক্সা চালিয়ে তাদের সামনে ভালো হওয়ার চেষ্টাটা কেন করলেন?
ভালো হওয়ার চেষ্টা করছি এই কারণে, কারণ এটা খারাপ জগৎটা আসলে অনেকে যারা এটার সাথে জড়িত না তারা এটা সম্পর্কে জানে না। আসলে এটা হলো একটা রঙিন জগৎ, মানে চশমা পড়লে যে রঙিন দেখা যায় এরকম রঙিন জগৎ। কারণ আপনার পকেটে টাকা আছে, আপনি যা খুশি তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন, যা চাইতেছেন তা পাইতেছেন। আমি চাইলাম যে এটাই যে ভালো এই জগতে থাকে, মানে চশমাটা খুলে ফেলালে যেমন রোদের গেল ওটা আবার চকচক করে এরকমই। তো আসলে এই যে জগতে পাওয়া যায় সবই, কিন্তু সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই বিন্দু মাত্র পরিমাণ। আপনি মানে ঘুমাইলে ঘুমের ভিতরে মনে আতঙ্ক থাকতো যে এই বুঝে আমার পুলিশে ধরে লয়ে গেল, এই বুঝে কেউ গুলি করে মেরে ফেলাইলো, এই বুঝে কেউ কাটি করে দিল, মানে এরকম একটা আতঙ্ক থাকে। ওই জীবনে কোনো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই।
বর্তমান জীবনে সুখে শান্তিতে আছেন?
হ্যাঁ, বর্তমান জীবনে আমি সৎভাবে উপার্জন করতেছি, আমি খুব সুখে শান্তিতে আছি, আমি ঘুমাইতেছি, খাইতেছি এবং কি চলাফেরা করতেছি।
কিন্তু আপনার তো ওই পরিমাণ অর্থ ইনকাম হয় না যে পরিমাণ আপনি চিন্তাই করতেন। একটা চিন্তাই করলে আপনি লাখ টাকার মালিক হয়ে যেতেন, এখন তো মাসের পর মাস কাজ করে আপনি অত টাকা রোজগার করতে পারেন
না। তাতে কোনো সমস্যা নেই আমার, তত টাকা আমার রোজগার হয় না, এইটা টাকাটা নিয়েই আমি সুখে শান্তিতে আছি, কিন্তু ভাই বেশি টাকা তো কামাইছি, বেশি টাকা কামাইও দেখছি, বেশি টাকার লাইরও দেখছি, কিন্তু বেশি টাকার ভিতরে আমি সুখ খুঁজে পাইনি। ওই জায়গায় পাইছি শুধু মনে করেন যে হাই উত্তাস, মানে হাহাকার, সব সময় নিজের ভিতরে একটা আতঙ্ক।
যাদেরকে নিয়ে আপনি গ্রুপ তৈরি করেছিলেন ওরা কোথায় আছে, কিভাবে আছে?
ওরা অনেকে মারা গেছে, মিলন নামের একটা ছেলে মারা গেছে।
কিভাবে মারা গেছে?
এই চাঁদাবাজির টাকা আনতে যায় ওরে ডিফেন্সের লোকে মেরে ফেলেছে।
ওকে,
মিলন নামের একটা ছেলে তো। আর আমার ভালো হওয়ার পিছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে যোগাইছিল আমার ওয়াইফ, আর আমার মা বলে গেছে যে বাবা তুমি ভালো হয়ে যাবা।
ওয়াইফ কি বলতো আপনাকে? ওয়াইফ জানতো পুরো বিষয়গুলো?
ওয়াইফ প্রথমে জানতো না, প্রথমে জানতো আমার দোকান আছে, আমি বিজনেস করি।
আচ্ছা, তারপরে যখন জানলো তখন তার রিয়াকশন কি ছিল?
তখন তার প্রথমে যখন যে এর কাছে থেকে যখন অ্যারেস্ট হলাম, তখন আমি বললাম যে এটা মনে করো আমার ভাই বেরাদারে গুলি করে ধরাই দিছে, মানে ওরা যেমনি বুঝে তেমনি বুঝতো।
যখন ডিটেল জেনে গেল সবকিছু তারপরে কি বললো?
তারপরে বলছে যে এইগুলি ছাড়া দেন, এইগুলি না ছাড়া দিলে আমি আপনার সংসার করবো না। আমি কোয়া ভাই ছাড়া দিছি, এগুলি না, এগুলি করি না।
এটার জন্য আপনি ওয়াইফকে ক্রেডিট দিতে চান যে ওয়াইফের কারণে আজকে আপনি এই ভালো পথে এসেছেন?
হ্যাঁ, ওর কারণে না। ওর যদি আমি ওই সময় বিয়ে না করি তাহলে মনে করেন ওই সময় আমি অনেক খারাপ করতে যেতাম। নেশার জগতে মানে হিরোইন আছে না, হিরোইন বাদে আমি সব প্রকারের নেশা করছি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের শরীফুলের জীবনের অপ্রিয় সত্য। আচ্ছা, বিগ কনফেস ফার্স্ট অফ অল, আমরা শুধু একটা জিনিস দেখানোর চেষ্টা করেছি যে একজন শরীফ, শরীফ নামের অর্থ হচ্ছে ভদ্র, এই ভদ্র মানুষটি কিভাবে অভদ্র হয়ে যায়, এবং ছিনতাইয়ের যে গল্প এখানে উঠে এসছে খুব স্বল্প সময়ে সেটা অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত, এত গল্প যে এটা সারা রাত জুড়েও শেষ হবে না, কিন্তু আমরা খুব শর্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ অনেকে এখন সেহরি খেয়ে ঘুমোতে যাবেন। শুধু একটা কথা বলার আছে সবাইকে, সেটা হচ্ছে যে আপনার বয়স এখন কত রাইট নাও?
29।
এবং আরো তিন বছর আগে বা দু বছর আগে ও এই জায়গাটা থেকে সরে এসছে, এবং ওর একটা রিয়েলাইজেশন হয়েছে, ও অর্থ বৃত্ত সবকিছু নিয়ে প্রচুর পরিমাণ টাকা পয়সা পাওয়ার সবই ছিল, এবং তারপরও ওর রিয়েলাইজেশনটা হচ্ছে ওই জীবন আমাকে সুখ দিতে পারেনি, এখন আমি অনেক কম কাজ করি, টেলারিং এর কাজ করি, কিন্তু এই লাইফের মধ্যে অনেক সুখ আছে। এবং ওর প্রায়শ্চিত্তের জায়গাটাও কিন্তু অনেক বড়, কারণ ওর মা মারা গেছে, ওর মাকে দেখতে পারেনি এবং ওর লেখাপড়া হয়নি, এবং একই সাথে ওর জীবনের অনেক বড় একটা গোল্ডেন টাইম ও লুজ করে ফেলেছে। শুধু একটা কথাই বলার আছে ওর জায়গাটি থেকে, সেটা আমরা ওর মুখ থেকেই শুনতে চাই, যে যারা ওর মতো জীবনযাপনে যাচ্ছেন কিংবা যারা ওর মতো জীবনযাপনে আছেন তাদেরকেও কি বলতে চায়, কিংবা যাওয়ার চেষ্টা করছেন তাদেরকেও কি বলতে চায়, সেটা আমরা শুনবো ভেরি আফটার ভেরি শর্ট ব্রেথ। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি এসে কনফেস করতে চান তাহলে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এই শর্ট ব্রেকটি নেবার আগে আমরা একটু কথা বলতে চাই আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন, নিয়মিতই থাকছেন আমাদের সঙ্গে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি এতক্ষণ ধরে শুনলেন, তো তার কি বলার আছে? ডক্টর তাজুল ইসলাম, তো কি মনে হয় যেটা দেখলেন আপনি, এই যা উত্থান পতন এবং শেষ পর্যন্ত ওর ভালোর দিকে ফিরে আসা, ওর একটা বোধোদয় হওয়া, বিশেষ করে এই যে মেন্টাল থিংকিং, এটাকে আপনি কিভাবে দেখছেন? সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই।
গতানুগত ভাবে আমরা অনুষ্ঠানে যেরকম দেখি সেগুলো চেষ্টা একদিক থেকে সে ধরনেরই, আবার অন্যদিকটা একটু ব্যতিক্রম। একদিক থেকে একই রকম, সেটা হচ্ছে এই যে ক্লাস এইটে পড়বার সময় মারামারি করে, তারপরে রেগে গিয়ে ডাকাত গিয়ে তার পায়ের বাসায় উঠে। সাধারণত যারা আমরা বলি যে অপরাধী হয় তারা একটু বখাতি ধরনের বা আচরণগত সমস্যার ভুগে, এটা তার প্রমাণ, কারণ ক্লাসে যে মারামারি করতে পারে অনেকেই ছোটখাটো মারামারি করে, কিন্তু তার মারামারির ধরন কোন রকম হওয়ার কারণে হয়তো সে আবার ঘর থেকে বের হয়ে গিয়ে ডাটায় গিয়ে তোর বাড়ির কাছে আসতে নিয়েছে। এবং শুধু তাই নয়, সেখান থেকে আবার সে চলে গেছে নজর বাড়ির কাছে, সেখানে লোডিং থাকছে, সেখানে একটা মহিলার সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছে। মহিলার কতটুকু থাকতে পারে, কিন্তু সেখানে তার খায়ও কিছুটা ছিল। এরপর সে যেভাবে হোক সে ডাটা এসেছে, সে ছেলেদের কাজ করলো, এবং বন্ধুর সঙ্গে যেটা হয় আর কি, আমরা সমাজে যা দেখি আর কি, আসলে অপরাধ যারা করে না তারা অপরাধ হয়ে পড়ে যখন খারাপ সঙ্গ বা খারাপ বন্ধুদের কথা করে। তার যে বন্ধুরা যারা ছিল সেই মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, তারা সেখানে সিনেমা মেশে করতো এবং তারাই দেখতো, তারা চিন্তাই করতেছে। এবং এক সময় সে নিজে চিন্তাই করতে গিয়ে সে দেখলো যে বেশিরভাগ টাকা তো দিয়ে দেয় যার অর্থ যে আমরা বড় ভাই থেকে যে অর্থ দেয় কাজে, তখন সে নিজেই কিন্তু বড় ভাই হয়ে যাচ্ছে বানা হয়ে যাওয়ার চেষ্টা করলো। সে অর্থ কিনলো, অর্থ বা বানাইলো কিনলো, এবং সেই অর্থ দিয়ে সে দল গঠন করে সে চিন্তাই করা শুরু করলো। এইভাবে তো আমরা দেখতে পারলাম যে অন্যান্য অপরাধীদের মতনই সে জোরদারবাদী অপরাধ চালিয়ে যাচ্ছিল এবং পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবেই সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে এই ধরনের অপরাধী এত নির্বিঘ্নে অপরাধ করতে পারে না। যাই হোক, তারপরও যাতে আইন কাঠামো আছে বলে সাইফাজ ওয়াসে ধরা পড়েছে এবং সে জেলেও গিয়েছিল। যেটা এখন ব্যতিক্রম যেটা এই কবিত যাচ্ছে সেটা হচ্ছে যে জেলে যখন সে জামিন পায় না এই যে অবস্থায় তার মা মা মারা গেছে, মাকে দেখতে না পারার যে শোক বেদনা, এই যে অনুতাপ, এই যে কষ্ট, এটাই কিন্তু তাকে এই যে তার ভিতরে হয়তো ভূমিকা সৃষ্টি করেছে যে আমি অনেকটা পাপ করেছি, অন্যায় করেছি, আমার এত টাকা দরকার নাই, সেই টাকার জন্য আমি এরকম অপরাধ করে বেড়াচ্ছি, অথচ আমি এখন জেলে পড়ে আছি, আমার মাকে দেখতে পারলাম না, এই যে মানে শাস্তি পাইল, এটাও একজনের শাস্তি, মানসিক শাস্তি, এই শাস্তির কারণেই তার মধ্যে বর্ধিত হয়েছে এবং সে হয়তো ভালো হয়ে যাওয়ার জন্য তার মনে আগ্রহ সৃষ্টি হয়েছে। এবং আজ যেটা আমরা জানলাম যে সে বিয়ে করেছে এবং তার ওয়াইফ তাকে সেভাবে উদ্বুদ্ধ করেছেন, এই যে আমরা যেটা বলতেছি যে খারাপ থেকে ভালো আসার জন্য পারিবারিক পরিবেশটা যে ইম্পর্টেন্ট, যে ওয়াইফ যে তাকে উদ্বুদ্ধ করলো সেটা দু পিছনে একটা ব্যাপার, আমরা সেই জন্য তার ওয়াইফের বুঝতে পারছি। এই দুই কারণে এবং আরেকটা কারণে যে যাহা বলি পার্থবলিক অনুষ্ঠানের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই অনুষ্ঠান দেখেও তার ভিতরে আত্মপ্রবৃত্তি হয়েছে। এই সব কারণ মিলিয়ে সে কিন্তু নিজে নিজেই পরিবর্তন হয়ে গেছে এবং সে ওই অন্ধকার জগৎ থেকে পাথর জগৎ থেকে ফিরে আসার চেষ্টা করেছে। শুধু চেষ্টা করতে গিয়ে যেটা করতে হয় যে এই জগৎ একবার দেয়ালে ফিরে আসা যায় না, তার যে সঙ্গতি হয়েছে বা যে নেটওয়ার্ক রয়েছে তারা তাকে বাধা দিচ্ছে, তার হয়তো মেয়েও ফেলতে পারছে, কিন্তু সে যেভাবে হোক রিক্সা চালে হোক অথবা খুব মানে অন্যভাবে জীবন যাত্রা বদল করে সে তাদের বোঝানোর চেষ্টা করছে যে না ভাই আমি আসলে ভালো হয়ে গেছি, আমাকে ভালো হতে চাও। এই এখানে শিক্ষার ব্যাপারটা, এখানে ছড়ি তোলের ব্যাপারে অন্য হয়তো পার্থক্য ব্যাপারটা, সেই জন্য যারা অন্যরা শুনতেছেন তাদের অন্ধ দেখেছি যে অনেক কাঠপোর পেরিয়ে বা অনেক ধরনের ঘটনার পরে তারপরে নাম কাওয়ার যে ভালো হওয়ার যে কথা তার তুলনায় ছবি তুলে কিন্তু সহজেই এবং খুব ভালোভাবেই সে পরিবর্তন হয়েছে এবং সে নাম কাওয়ারটা ভালো হয়নি, সে নিজেকে সত্যি সত্যি পরিবর্তন করেছে। পরিবর্তন করার জন্য যতটুকু চেষ্টা এবং যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার সব থেকে দিয়েছে এবং যতটুকু বাধা অতিক্রম করা দরকার সেটাও খুব সাকসেসফুল হয়েছে, বাধা অতিক্রম করে এখন সে নিজে ভালো হয়ে গেছে। এই যে ভালো হয়ে তারপরে সে মানুষকে জানান দিতে এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ স্থানান্তর হচ্ছে তাকে, যে সে নিজে ভালো হয়ে তারপর আমাদের কাছে এই অনুষ্ঠানে এসেছে, অনেক আসে না, এটা খুব বড় শিক্ষা আমাদের করার জন্য এবং সে এখানে এসে সে অন্ধকে পথ প্রদর্শন করার জন্য, জানানোর জন্য যে হ্যাঁ অপরাধী হলেও নিজের চেষ্টাই এবং নিজের উদ্যোগই ভালো হওয়া যায়। হ্যাঁ, এই যে শরীফুলের উদাহরণটা থেকে আমার মনে হয় আমাদের দেশের অন্যান্য যারা অপরাধী আছে বা খারাপ পথে আছে বা অন্ধকার জগতে আছে বা এখনো অপকর্ম করে বেড়াচ্ছে তারা এই আত্মগ্রহী করবে যে না আমাদের শুধু ভালো হতে হবে এবং ভালো হতে হওয়ার জন্য যা যা করার দরকার তা আমাকেই করতে হবে, শুধু তো নিজেই করেছে, অন্য কেউ সাহায্য চেয়ে নেয়নি, আমরা কেউ কাজে গিয়ে সাহায্য করিনি, তাতে এই ভালো হতে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছে, তারপরে সেই বাধাগুলি কিছু অতিক্রম করে ভালো হয়েছে। এটা আমাদের জন্য একজন একটা শিক্ষণীয় ব্যাপার হয়েছে, দৃষ্টান্ত হয়ে স্থাপনের হয়েছে। শরীরকে আবার জন্য অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করি শরীরের উদাহরণ শুনে বা দেখে অন্যান্য জগৎ এখান থেকে শিখবে এবং দ্রুত তারা অন্ধকার জগৎ থেকে অপরাধ জগৎ থেকে ফিরে আসবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, ফিরছি ছোট্ট একটা স্পেসে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
এবার যথারীতি আমাদের টেক্সট পড়বার পালা। ফেসবুকে SMS করে, তাৎক্ষণিকভাবে ইমেইলে যারা আমাদেরকে বিভিন্ন রকমের কমেন্টস করেছেন কয়েকটি পড়তে চাই। নীলু ঢাকা থেকে লিখেছে, শরীফুলের কথা শুনলাম, ভালো লাগলো। তবে একটা বিষয়, সেটা হচ্ছে আমার ধারণা ছিল শুধুমাত্র খারাপ পরিবার থেকে আসলে সে খারাপ হয়ে যায়, কিন্তু শরীফুলের গল্প শুনে আমরা বুঝতে পারছি, সুতরাং আমরা যারা ভালো পরিবার বলে নিজেদের দাবি করছি তাদেরও সাবধান হওয়া উচিত। নীতু ফার্মগেট থেকে লিখেছে, জীবনের শুরুতেই কিন্তু শরীফুল ভুল করেছে, হতে পারে সেটা ওর অনিচ্ছাকৃত নাও হতে পারে, তবে ভুল করেছে এটাই বড় কথা। পড়াতে যে সেই বাসার মহিলার সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক দীর্ঘ 4 মাস। আশিক যাত্রাবাড়ি থেকে লিখেছে, ভাই একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা গ্রাম থেকে ঢাকায় আসে এসে বিভিন্ন কাজ করে, বিশেষ করে তারা যদি অল্প শিক্ষিত লোক হয়, পরিবারের গাইড না থাকে, তাহলে একটু টাকা পয়সা হলেই তারা বন্ধুদের পাল্লায় পড়ে বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করে, পতিতালয়ে যায়। আসলে পরিবেশ অনেক বড় একটা ব্যাপার। আপনি যেটা লিখেছেন সেটা গড়পড়তা ভাবে যদি আমরা বলি তাহলে অন্যায় হবে, আসলে এটা সত্যি নয়। নীলকিমণি লিখেছে ঢাকা থেকে, রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন আর কিছুই বলার থাকে না। রিফা চট্টগ্রাম থেকে লিখেছে, শরীফুল এতই চালাক এবং বলা যায় শক্তিধর ছিল যে পুলিশ এবং র্যাব তাকে ধরে রাখতে পারেনি, যে কোনো উপায়ে সে বের হয়ে এসছে। আর এভাবে যদি সমস্ত অপরাধীরা আইনকে ফাঁকি দিয়ে বের হয়ে আসে, সেদেশে অপরাধ কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না। ঠিক আছে, তো শরীফুল কি বলার আছে আপনার? এইরকম অনেক কমেন্টস আমরা ফেসবুকে পেয়েছি, হাজার হাজার কমেন্টস, চাইলে আপনি নিজেও দেখতে পারেন, সবগুলো পড়ে শোনানো সম্ভব নয়। ওকে বলেন, লিসনারদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা আপনার মতো রাস্তায় আছে কিংবা যেতে চাচ্ছে বা যারা মাঝামাঝি আছে, কি বলার আছে আপনার?
সকলের প্রতি আমার একটাই উদ্দেশ্য, আমি এখানে আসছি শুধু আপনাদের সতর্ক করার জন্য। আসলে এই খারাপ লাইনে কোনো দিন কেউ সুখী হতে পারে না, এই পথে শুধু টাকা উপার্জন করা যায়, এই পথে টাকা দিয়ে কেউ কোনোদিন বিল্ডিং বা বাড়ি করতে পারে না, পারবেও না। ঠিক আছে, আপনারা যারা যাইতেছেন বা এই পথে আছেন, আমার মতো ছিলেন বা এখন আছেন, তারা ভাই তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই পথ থেকে সরে আসেন, সৎপথ উপার্জন করেন। সৎপথে যদি অল্প পয়সা অনেক শান্তি আছে, যার বাস্তব প্রমাণ আমি, হয়তো বা আপনি এখন যাবেন, এখন যে আপনি কয় টাকা উপার্জন করবেন, আমি কিন্তু আমার দুই হাতে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছি, আমি লক্ষ লক্ষ টাকা ভাঙছি, কোনো সুখ নাই, কোনো শান্তি নাই। টাকারে টাকা মনে হইতো না, টাকারে মনে হইতো কাগজের মতো, আর এখন 10 টাকার অনেক মূল্যবান মনে হয়, অনেক টাকা মনে হয়, খুব শান্তি আছে ভাই। সৎপথেই শান্তি, অসৎপথে কখনো কোনো শান্তি নেই।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে ওর উপলব্ধি, এবং এই উপলব্ধিটা আমাদের যারা আছেন আজকের এই অনুষ্ঠানটি শুনলেন তাদের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা বারবারই বলে থাকি, অনুষ্ঠানে যারা কনফেস করতে আসেন তাদেরকে কিওর করা, তাদেরকে নক করা, তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো বাজে কমেন্টস করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা শুনছেন তারা যেন তাকে শুনে সতর্ক হতে পারেন, সেটা যদি হন আপনি তাহলে আমরা বলতে পারবো আমাদের JBSB সাকসেস। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আর যে রাজুর কাছ থেকে আমরা জানবো, গত সপ্তাহে কারা আমাদের চিঠি এবং মেইল পাঠিয়েছেন, এবং তার মধ্যে একটি চিঠি কিংবা মেইল আমাদেরকে পড়ে শোনাবে আরজে রাজু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি কাজল চট্টগ্রাম থেকে লিখছে, আমি একটি কোম্পানিতে চাকরি করতাম, যে বেতন পেতাম তা ভালোভাবেই চলে যেত, পরিবারের কোনো খরচ দেয়া লাগত না, তাই মাস শেষে বেশ কিছু টাকা আমার কাছে থাকত, বন্ধুদের সাথে মিশেই হলো সব সর্বনাশ। আস্তে আস্তে সিগারেট খাওয়া শুরু করলাম, নেশা করতে থাকলাম, বিভিন্ন হোটেলে যেতাম, সেখানে মেয়েদের সাথে মেলামেশা করতাম, কিন্তু এখন মনে হচ্ছে সবই ভুল করেছে, শুধু শুধু টাকা নষ্ট করেছে। এরই মধ্যে টাকা নিয়ে বেশ কিছু বন্ধুদের সাথে ঝগড়া হয়েছে, এখন তাদের সাথে কথাও হয় না, আর তাই যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি আমার চোখ খুলে দিয়েছে। এখন আমি উপলব্ধি করতে পারছি আমি যা করেছি তা অন্যায় করেছি, ভুল করেছি। আসলে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, এই কথাটি আজ আমি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। আমি বুঝতে পারছি আমি যা করেছি তা অন্যায় করেছে, বন্ধু দেখে শুনে তারপর তাদের সঙ্গে মেলামেশা করা উচিত, তা না হলে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে অনেকেই আমার মতো খারাপ হয়ে যেতে পারেন। আমি আবার ভালো হতে চাই, ভালো পথে ফিরে আসতে চাই, আমি চাইব আমার মতো এরকম অপরাধ আর যেন কেউ না করে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুটিকে যিনি কনফেস করেছেন, আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের জীবনের এই ভুলগুলো আমাদেরকে শিক্ষা দেয়, আমরা শিখি একজনের ভুল থেকে যে শাস্তি সে পায়, সেই ভুল থেকে আমরা যদি শিখি তাহলে আমাদের দেশ আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের কমিউনিটি অনেক বেশি সুন্দর হবে। আমরা সবাই মিলে একসাথে ভালো থাকতে চাই এবং সেই জন্য প্রত্যেকের ভালো হওয়া জরুরি। আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, আর জি কিবিয়ার পক্ষ থেকে শুভরাত্রি, এবং একই সাথে আমার টিম মেম্বার যারা রয়েছিল আর জি রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু, সবার পক্ষ থেকে অনেক অনেক শুভরাত্রি। অনেক ভালো থাকুন। আগামী রবিবার ঠিক রাত 11:20 আপনার দরজায় আবারও করা নাড়বে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।